exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। আর যে সেতু আছে আপনার সাথে এবং বুধবার রাত আজকে, আর বুধবার রাত মানেই হচ্ছে শুরু হয়ে যাওয়া আপনার প্রিয় এই অনুষ্ঠানটি ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, যেটা আপনি শুনতে পান শুধুমাত্র এবিসি রেডিও 89.2 FM এ। আর আজকে আরও একটা জীবনের গল্প আমরা শুনব। যেহেতু শুনবেন আপনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনের গল্প, সো নিশ্চয়ই এই গল্পটা আপনার জীবনের কোন একটা শিক্ষা তো অবশ্যই বয়ে আনবে, আপনার কোন না কোন একটা কাজে এই গল্পটা আসবে, যে কারণেই কিন্তু আমরা গল্পটা প্রচার করছি। এবং প্রচুর মানুষ, লাখো লাখো শ্রোতা আপনারা এই অনুষ্ঠানটা শুনে থাকেন, এবং আমি জানি যে আপনারা প্রত্যেকেই চান এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা বলতে। আমরাও কিন্তু আপনার জন্য এই সুযোগটা করে রেখেছি, এই ব্যবস্থাটা আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে, যাতে আপনি এসে এখানে আপনার জীবনের গল্পটা আমাদেরকে বলতে পারেন। আমাদের মাধ্যমে লাখো লাখো শ্রোতা এই জীবনের গল্পটা শুনবে এবং কোনো না কোনোভাবে সে উপকৃত হবে, কিছু শিখবে। ভিকটিমরা অনেক সময় দোয়া পান, অনেক সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন, সবকিছু মিলে আপনাদের অনেক প্রিয় অনুষ্ঠান। তো আপনি কিভাবে এই অনুষ্ঠানে আসবেন, কিভাবে আপনার জীবনের গল্পটা বলবেন, দুটো পদ্ধতি রয়েছে। প্রথমটা হচ্ছে আপনি ফোন করুন আমাদেরকে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও নম্বরটা বলছি 09613892892। এখানে ফোন করলে কিছু নির্দেশনা আপনার জন্য থাকবে, খুবই সহজ, যেটা ফলো করে আপনি আপনার কথাটা ছোট করে পাঁচ মিনিটের মধ্যে রেকর্ড করে সেখানে ছেড়ে দিতে পারবেন এবং সেই কথাটা আমরা শুনব এবং সেটার উপর বেসিস করে আপনার সাথে আমরা যোগাযোগ করব। এবং আরও একটা উপায় আছে যেটার মারফত আপনি এখানে যোগাযোগ করতে পারেন, বেসিক্যালি আমার সাথে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এবং সর্বোপরি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক শ্রদ্ধা জানাচ্ছি, আমার সাথে আপনারা রয়েছেন এবং থাকবেন এটাই আমি আশা করি। আজকের অতিথির কাছে আমি যাই, অতিথির নামটা আমি তার মুখ থেকেই শুনতে চাই, আপনার নামটা একটু প্লিজ বলবেন।
আমার নাম শ্রীকৃষ্ণচন্দ্র সেন।
আচ্ছা,
বরিশাল।
বরিশালে বাড়ি? আচ্ছা, এখন কোথায় আছেন আপনি?
এখন আমি কামারপাড়ায় আছি।
মানে এখন কি পেশায় নিয়োজিত আপনি?
আমি সেলুনের পেশায় নিয়োজিত।
মানে সেলুনের কাজ করেন, তাই তো?
হ্যাঁ।
ওকে, আপনার বয়স এখন কিরকম হবে আনুমানিক?
এখন তো 36।
36? আচ্ছা, এই 36 বছর বয়স পর্যন্ত আপনি জীবনে কি কি ঘটনা ঘটেছে সবই আমরা আজকে শোনাতে চাই। সো শুরু করুন আপনি, মানে যেখান থেকে মনে পড়ে।
যখন ক্লাস টুতে পড়ি তখন দেখেছি আমার বাবা সেলুনের কাজ করতেন, বরঞ্চ মুড়ির ব্যবসাও করতেন।
মুড়ির ব্যবসাও করতেন?
হ্যাঁ, বাড়িতে বসে মা মুড়ি ভাজত আর বাবা বাজারে নিয়ে গুলো বিক্রি করত।
আচ্ছা,
ওইতে আমাদের সংসারটা ঠিক মতন চলত না।
ভাই বোন কয়টা?
ভাই বোন আমরা তখন দুই ভাই বোন ছিলাম, পরে আর একটা বোন হয়েছে অনেক পরে, তখন আমি মোটামুটি বুঝে।
আচ্ছা,
আর তখন আর একটা ফুপু ছিল, তাও আমাদের সাথে থাকতো, আর ফুপু ছোট ছিলেন তখন।
তো সংসার চলতো, বাবা যে উপার্জন,
বাবা যাই ইনকাম করত, ইনকাম করে দেখা গেল 2 কেজি চাল কিনত, 2 সের, তখনকার আমলের 2 সের চাল রান্না বান্না করত, কিন্তু দেখা গেল দুপুর বেলার ভাতটা আমরা সন্ধ্যাবেলা খেতাম।
আচ্ছা,
পরদিন সকালে পান্তাবাদ যাকে বলে গ্রামে।
মানে এটা কেন খাইতেন, যাতে করে খাবারটা বাঁচে?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা,
কারণ 2 সার চালে তো 6-7 জন আর হয় না গ্রামের বাড়ি, তো তখন ওই দেখা যেত তরি তরকারি বা মাছ এরকম বাবা প্রতিদিন কিনতে পারতেন না। তখন আমার মা ওই কচুর শাক এরকম বিভিন্ন শাক পাতা তুলে এনে রান্না বান্না করে আমাদের আমরা ওই দিয়ে খেতাম।
আচ্ছা,
এমনও দিন গেছে আমার মা না খেয়ে রয়েছে, আমাদের দিয়ে আমার মা পরে আর কিছু খেতে পায়নি। এই যে ভাতের যে একটা মার হয়, সে ফ্যানটা খেয়েও আমরা জীবনযাপন করছি।
আচ্ছা, এবং আপনার মা প্রায় সময় না খেয়ে থাকতেন। একেই বলে মা, যে নিজে কষ্ট করে শাকপাতা তুলে আনছেন, ভাত যতটুকু ছেলেমেয়েদের খাওয়াই দিলেন, সবাইকে খাওয়াই দিলেন, নিজে না খেয়ে।
এবং আমি আরো দেখছি আমার মা একজনের ভালো একটু অবস্থাশালী আছে, সে এখন মায়ের এখন কাপড় দিল, সেই কাপড়টা মা পরল, কিন্তু আমার বাবা আমাকে মাকে ঠিক মতন একটা কাপড়ও দিতে পারেনি।
আচ্ছা,
মানে অভাবের জন্য, হয়তো বাবারও ইচ্ছা ছিল, সব বাবার ইচ্ছা থাকে তার স্ত্রী বা সন্তান সবাইকে ভালো রাখার জন্য।
সেটাই আমি একটু এ প্রসঙ্গে মানে এখানে একটু বলি যে পৃথিবীর সব মারাই কিন্তু এমন যে নিজেরা না খেয়ে নিজেরা সুখ ভোগ না করে ফ্যামিলির অন্যান্যদেরকে হয়তো নিজের স্বামীকে সেবা করছে, সব সন্তানদেরকে বড় করে মানুষের মতো মানুষ করে দেয়, নিজেরা অনেক কষ্ট ভোগী করে। এটাই হচ্ছে মা, মায়ের ভালোবাসা, মায়ের কাছ থেকে পাওয়া স্নেহ এক অন্য জিনিস। পৃথিবীর সব মাকেই শ্রদ্ধা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। হ্যাঁ দাদা, তারপর বলেন।
আর আমাদের ভিতরে হিন্দুদের ভিতরে লক্ষ্মী পূজা হয়, তখন বাবা একখান কাপড় কিনতো লক্ষ্মী পূজা দেওয়ার জন্য।
আচ্ছা,
ওই একটা কাপড়ই মা এক বছর পরত, আর মানুষে যা দিত বা আমারও অল্প দামের প্যান্ট গেঞ্জি গুঞ্জি এরকম কিনি আমি কাটাই দিতাম। দেখা গেল পূজা দেখতে যাব, তাও একটা কিনা মানুষের একটা পুরান শার্ট গায়ে দিয়ে আমি পূজা দেখতে যেতাম। মানে অনেকটা কষ্ট, তখন থেকে আমি বুঝতে আছি যে কাকে বলে।
মানে আজকে যে গল্পটা শুনছি তা একেবারে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে শুরু। আপনি আসলেই ভাবতে পারবেন না যে আমরা গল্পটা এভাবে শুরু করলাম, মানে গল্পটার শুরুটা এভাবে আগাচ্ছে, কিন্তু আসলেই গল্পটা কোথায় গিয়ে ঠেকবে কিছুক্ষণের মধ্যেই আপনারা তা বুঝতে পারবেন। সো প্লিজ সাথেই থাকুন, গল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ বলতে থাকেন আপনি।
যখন আমি একটু বড় হলাম, তখন ক্লাস ফাইভে পড়ি, তখন আমার মা বুদ্ধি করে ওই মুড়ি চানাচুর পোলাপানের খানা খাদ্য এগুলা আমাকে বলল কি বাবা তুমি বিক্রি করো গ্রামে গ্রামে ধানে, মানে এক শের ধানে এক শের মুড়ি। হ্যাঁ এরকম করে আমি ওই গ্রামে ছোট তখন, কিন্তু ঝুড়ি নিয়ে আমি গ্রামে গ্রামে পান তামাক বিড়ি আবিজুবি এইগুলো আর কি
বিক্রি করে বেড়ান।
হ্যাঁ ধানে সকালবেলা উঠতে হয় পূর্তি বাড়িতে গিয়ে যে পান রাখবেন নাকি এরকম একটা ভাষা শব্দ, এরকম করতে করতে একটু বড় হলাম। ওই লেখাপড়ার বিষয়টা আর একটু বলি, যেমন আমার মন ছিল না
লেখাপড়া,
আর দ্বিতীয় কথা খালি চিন্তা যে কি খেয়ে বড় হব কি করব।
মানে ক্লাস ফাইভে পড়েন, বয়স তো খুবই কম, এভাবেই একটা ফ্যামিলি মানে অভাব থেকেই কিন্তু সে সচেতনতা টুকু কিন্তু সন্তানের প্রতি দিতে পারেন না, কারণ সবসময় তাদের চিন্তা থাকে কি খাবো কি করে বাঁচবো আর একটা দিন, আর একটা দিন বেঁচে থাকার চিন্তা। তারপরে
তারপরে আমার আবার ছোটবেলায় ওই টিভি দেখার একটা
নেশা ছিল,
কিন্তু আমার বাবা একদিন ওই টিভি দেখতে গেছি খুব মারা মারলো, পরে আমার মা দরতে আসছিল, মাকেও মারলো যে তোর জন্য নষ্ট হয়ে যাচ্ছে এই সেই। যে অভাবের ভিতরেও যে মারা কত একটা ছেলেকে ভালোবাসে তা আমি পেয়েছি।
না অভাব বলে যে মা সন্তানকে ভালোবাসবে না সেটা নয়, হয়তো একটু সচেতনতার পরিমাণটা, হয়তো একটু খেয়ালটা কম রাখতে পারে, যেহেতু খাবার জোগাড় করার চিন্তা থাকে। তারপরেও আপনি বাবা মার ভালোবাসা পাইছেন, এটা একটা পজিটিভ থিং।
ওই বাবা মারার পরে পরদিন সকালবেলা আমি ঘর থেকে 2 কিলো চালটা বিক্রি করি, মুড়ির চাল ওটা বিক্রি করে আমি বাড়ি থেকে পলাই যাই। আমি এরকমই তখন মনের ভিতরে ভাবছিলাম যে টিভিতে দেখি যে ছোটবেলার লোক ঢাকা যায় বা বিভিন্ন জায়গায় যায় বড় লোক হয় এই সেই, এরকম একটা স্বপ্ন ভিতরে ছিল যে আমিও হয়তো বাইরে গিয়ে কাজ বাজ করব করে হয়তো আমিও বড় হতে পারি। হ্যাঁ এরকম একটা চিন্তা করে আমি বাড়ি থেকে পলাই যাই। পরে আমি ওখানে বেতাগি হয়ে জালগাড়ি গিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন দোকানের সামনে গেছি, কারণ মানুষের দ্বারা যাই কি বলবো কি কাজে রাখবে না কি এই সেই, মানে ওই একটা হোটেলের সামনে যাই কিনা আবার ফিরে আসি, আবার একটা দোকানের সামনে গেলাম ফিরে আসি,
মানে কিছু বলতে পারতেছি
না, কিছু বলতে পারতেছি না। কিন্তু অলরেডি 2 দিন হয়ে গেছে, এদিকে আমার বাবা মা খুব চিন্তিত,
রাস্তায় রাস্তায় ঘুরতে,
হ্যাঁ রাস্তায় রাস্তায় ঘুরেছি ঝালগাটি।
2 কেজি চাল বিক্রি করে বেরিয়েছিলেন, কত টাকা পাইছিলেন?
তখনকার আমলে 20 টাকা পেয়েছি, 10 টাকা করে কেজি।
20 টাকা তো বেশ মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট।
আর আমার তো লঞ্চে ভাড়া লাগতো না, তখন ফিরে গেছি
বাচ্চা মানুষ, তাই
বাচ্চা মানুষ। হ্যাঁ ওই রুটি মুটি খেয়েছি রাস্তায় রাস্তায় এইভাবে 2 দিন ঘুরছি, কিন্তু কিচ্ছুই হচ্ছে না। পরে আবার বাড়িতে আসে পড়ছি, ওই স্কুলে যাচ্ছি, বাবা যা বলছে তাই শুনতে আছি, মানে এরকম কিছুদিন গেল, কিন্তু ওই টিভি দেখার কোন রকমই বন্ধ হচ্ছে না। পরে একদিন সকালবেলা আমি ওই নারিকেল পাড়তেছি, ও আর আমাদের যে ঘর দুয়ার যে ছিল, আমাদের দেশে বলে নারার ঢাকা বলে খ্যার, এই খ্যারের ঘর ছিল, কিন্তু যখনই বৃষ্টি নামতো তখনই বৃষ্টি
পানি পড়তো
ঘরে পড়তো, আর আমার মা ওই বৃষ্টির যে ফোঁটাটা যাতে আমার গায়ে না পড়ে এই জন্য মা বিছানাটা বারে বারে টানত, এরকম করে মা আমাকে মানুষ করছে। তখন ওই গরুটা, আমাদের একটা গরু ছিল, ওই গরুটা ওর একটা বাচ্চা হলো, যাই হোক 1.5 কেজি দুধ হতো, ওই দুধটা আমার মায় আমার হাতে বিক্রি করাইতো 10-12 টাকা এরকম করে কেজি বিক্রি হতো,
মানে গরুটা থেকেও কিছু আয় হইতো।
ওই গরুটার দুধের টাকাটা দিয়ে মা প্রথম একবার টিন কিনছে এবং আমাদের বাড়ির দুইটা গাছ কেটে কোন রকম আর কি ছাপরা যাকে বলে ছাপরাটা দিচ্ছে যাতে জলটা না পড়ে, এরকম প্রথম একটু আমরা ঘর উঠাইল। তারপর এরকম চলতে চলতে দেখা গেল বছর খানিক পরে আমি ওই সকালবেলা নারিকেল গাছ উঠছি, আমার নারিকেল প্রথম দুটো পারছি কিন্তু নারিকেল গাছে যে আমি উঠতে পারি বাবা কিন্তু জানতেন না। কাছে দিয়া যখন নারিকেলে পোজ দিছি তখন ওই গাছের যে ডেকা বলে ওই ডেকা দিয়ে ঘুরিয়ে ওই নারিকেল যাই, আমাদের একটা গরু ছিল নিচে বাঁধাতে,
কোন গরুটা? ওই গরুটাই,
ওই গরুটাই।
আচ্ছা,
হ্যাঁ, যাই ওটার মাথা পাশে পড়ে, যখন পড়ে তখন গরুটা ওখানে মানে
মারা যায়,
মারা যায়। কিন্তু আমি গাছ দিয়ে যে কিভাবে কি লামছি সেটাও আমার কোনো হুশ ছিল না, কিন্তু ওই গাছের গোড়ায় যে আমার জুতা ছিল কিন্তু আসিয়া গরুটার তাড়াতাড়ি দড়ি খুলে দিছি বা আল্লাহ তালার দ্বারা খুব মানে আমাদের সৃষ্টিকর্তার দ্বারা খুব কান্নাকাটি করতে আছি যে এটার বাঁচাও বা এই সেই। তখন মানুষজন ভিড় হয়ে গেছে, পরে বাবা ওই বাজারে গেছে, বাবা বাজার দিয়ে আসছে, আসিয়া মা আবার মা আমাকে বাঁচাবার জন্য বাবার কাছে বলছে যে ওই নারিকেলের টকরি আছে না, টকরি পড়ছে গরুর মাথা পাশে ওইটা পড়ে গরুটা মারা গেছে।
মানে আপনার হাত থেকে পড়ছে এটা বলেন
না? আমার মা এটা বলছে আমার বাবাকে, এবং সে পাশের ঘরের একটা নারিকেল গাছের গোড়া থেকে একটা শুকনো নারিকেল এনে ওই গাছের গোড়ায় রেখেছে আমার মা।
আচ্ছা, মানে আপনাকে বাঁচানোর জন্য?
আমাকে বাঁচাবার জন্য। বাবা বাবা খুব রাগি ছিলেন যদিও, কিন্তু তারপর ভালোবাসা তো ছিল
অবশ্যই, কিন্তু গরুটা তো মারা গেছে।
হ্যাঁ, গরুটা
যে সংসারে কিছু অর্থনৈতিক সাপোর্ট কিন্তু আসতো
ওটার জন্য। আজকের আমরা এই টিনের নিচে আছি,
আছেন আবার গরুটার একটা বাচ্চা
ছোট
ছোট।
পরে ওই বাবা খুব গালাগালি করলো, পরে আমি ওইখান দিয়ে কি না বলে চলে গেলাম।
কোথায় গেলেন?
প্রথম বরগুনাতে গেলাম, বরগুনা গিয়ে
আবার পালাইলেন?
হ্যাঁ, আবার বাড়ি থেকে পালাইছি।
তো আগের বার তো ধান চাল বিক্রি করে,
ওদিন আমার ওই একটা ব্যাংক ছিল মাটির ব্যাংক, ওটা ভেঙে ওখানে 60 টাকা পেয়েছি, ওই 60 টাকা নিয়ে পালাইছি।
আচ্ছা,
হ্যাঁ, যাই বরগুনায় গেলাম, ওখানে আমার এক কাকার সেলুন আছে, বাড়ির পাশের এক কাকা, তো ওই সেলুনে যাই উড্ডা বসে আছি। তখন বললো যে বাতিজা তুই কোথা থেকে আসলি? আমি তখন মিথ্যা কথা বললাম যে আমি পিসি বাড়ি গেছিলাম, পিসি বাড়ি থেকে আসছি। তখন বললো তুই আমাদের বাড়িতে একদিনও বেড়াস না, আজকে তুই বেড়া। আমি তো এটাই খুঁজি, মানে সে বলুক মুখ দিয়ে যে একবার তুই আমাদের বাড়িতে যা, তাহলে আমি যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আপনাদের বাড়িতে যাব। পরে ওইখানে 2 দিন বেড়াইলাম।
আচ্ছা,
পরে একদিন কাকারে বললাম যে কাকা আমার এই সেলুনে কাজ শিখাই দিতে পারেন? বলল যে তুই একবার ফের একটা ছেলে, তুই কিলে সেলুনে কাজ শিখবি, তুই লেখাপড়া করো না? আমি না কাকা।
পড়াশোনা কি তখন ছাড়ে দিছেন?
পড়ালেখা তো মনে করেন 2 দিন স্কুলে যাই, আবার 3 দিন যাই না, এরকম
জিনিসপত্র ফেরি করে বেড়ান। আবার মানে যে বয়সে বাচ্চারা পড়াশোনা করবে সে বয়সে আপনি কি করছেন? ওই ফেরি করছেন জিনিসপত্র? অবশ্যই এটা সংসারের অভাবের কারণে, অভাব থেকে আপনার পড়াশোনাটা হলো না, এতটুকু তো আমরা বলতে পারি। আচ্ছা, হ্যাঁ,
পরবর্তীতে কাকা বলল যে তুই কাজ শিখবি? আমি বললাম হ। তার এক আত্মীয়র দোকানে আমাকে হাতে খড়ি দিল সেলুনে কাজ, হেল্পার হিসাবে আর কি। ওখানে 4-5 দিন থেকে পিসি বাড়ি গেছি, কাকার বলে গেছে যে আমি ওখান থেকে আসছি, আপনাদের এখানে এ করব। পিসি বাড়ি গেছি, পর পিসির সঞ্চয় গরু মারা গেছে, তখন পিসি আমাকে যা তা ব্যবহার, মানে বাপে মন্দ বললে কিন্তু সেটা সহ্য করা যায়, কিন্তু বাপের বোন সে যে আমাকে মন্দ বলছে বাপের চাই তো বেশি। পরে আমি চলে আসি বরগুনা, আসিয়া ওখানে আরো কিছুদিন কাজ করছি, মানে শিখতে আছি। শেখার পরে বাবা খবর দিল কি, তখন তো মোবাইল ছিল না, এক লোকের কাছে খবর দিল যে ওর মার এভাবে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, তো ওকে তাড়াতাড়ি যেভাবে হোক বাড়িতে আসতে বলো। আসার পরে দেখি যে মা সুস্থ, মানে বাবা এটা ই করছে যে আমাকে বাড়িতে আনার জন্য।
বুঝতে পারছি,
তখন মোটামুটি একটু শেভিং এরকম আমি পারি।
আচ্ছা,
বাবা তো সকালে বের হয়ে যায়, দুপুরে তার জন্য আমার ভাত নিয়ে যেতে হয়। দেখা গেল তখন ওখানে আসছে আবার, কিন্তু আমি আবার স্কুলে যাচ্ছি,
স্কুলে যাচ্ছি।
হ্যাঁ, একা খুব ভদ্র হয়ে গেছে, আর টিভি টুবিও দেখি না।
কতদিন ছিলেন ওইখানে?
ওখানে প্রায় 15 দিন 1 মাসের মতন এরকম ছিলাম।
তো কি মনে করে হঠাৎ আপনি এত ভদ্র হয়ে গেলেন?
কারণ আমার হাতে একটা অ্যাক্সিডেন্ট হলো, ও তো একটা জিপ, ও যখন মারা গেছে তখন কিন্তু আমার খুব কষ্ট লাগছে, কারণ ওকে আমি ছোটবেলা থেকে পাল্লা বড় করছি, ওকে দিয়েও আমরা দুটা
আর্ন করতাম,
হ্যাঁ একটু দুধ খেতাম, বা দেখা গেল ওর ধারাই আমার এই ঘরে টিন হয়েছে। ওই গরু মারা যাওয়ার পরে আমার মনটা কেমন যেন একটা পরিবর্তনশীল হয়ে
গেল। যাক, উপলব্ধি করলেন যে আমি কি করতেছিলাম এতদিন, তাই না?
ওই বাবার জন্য দুপুরে ভাত নিয়ে যাই, বাবা আবার ভাত খেয়ে একটু ঘুমায়, তো আমাকে সন্ধ্যার সময় ছেড়ে দেয়, কিন্তু আসছে আর বই পড়া হয় না।
আচ্ছা,
তখন কিছুদিন পরে আমার এক কাকা বাড়ির উপরে, উনি ঢাকায় থাকতেন, উনি আর কি গেলেন বাড়িতে। আমি মাকে বললাম কি মা আমি ঢাকা যাবো, তো মা খুব কান্দাকাটি করলো যে না তুই ঢাকা যেতে পারবি না, ঢাকা যাওয়া লাগবে, তুই এখানে বসে যে আমরা আছি। তখন আমি মাকে বারে বারে বলছি যে যদি না যাইতে দাও তাহলে কিন্তু আমি পলাই যাবো।
আচ্ছা,
কারণ যেহেতু আমি দুইবার পলাইছি
তো আরেকবার পলানো কোনো বিষয় না,
পলান কোনো বিষয় না। তখন মা চিন্তা করে ওই আমার স্বপন কাকার সাথে আমাকে
ঢাকা পাঠাইলো। আচ্ছা, এই আপনি ঢাকায় আসলেন তাই তো?
প্রথম আমার দোকানে নিয়ে যায় আমার কাকা, কাজ বাজ কিছু শিখি, এরকম চললো। পরে আমার ইনকাম এবং বাবা যেটা বাড়িতে বেশি ইনকাম করে সেটা দিয়ে আমাদের সংসার চলত এবং আমার টাকাটা সঞ্চয় হিসাবে থাকতো।
আচ্ছা,
আমি ঢাকা আসার পরে কাজ বাজ করার পরে একটু আমরা একটু খেয়ে দেয় আর কি, মোটামুটি ভাবে
মোটামুটি আছেন।
আমার কিছু টাকা জমলো এবং বাবায় ছোট একটা বোন ছিল, বোনকে বিয়া দিল। তো আমাদের কোলায় কাটা দশেক জায়গা আছে, তো জায়গাটা বাবায় বন্ধক দিল, কিন্তু ওইটা আমি আর জানি না যে বন্ধক দিয়েছে বোনের বিয়ার সময়। কিন্তু আমিও কাজ করতে আছি, বাবাও করতে আছে, বোনকে বিয়া দিয়েছি, যাই হোক এরকম চললো। কিছুদিন যাওয়ার পরে আমার বাবার হঠাৎ করে অসুখ হলো।
আচ্ছা,
মানুষে যে টাকা টোকা পাইতো এগুলো দিয়ে উঠতে উঠতে আমাদের একটু টাইমের ব্যাপার।
টাকা ধার করছিলেন কি বোনের বিয়ের সময়?
বোনের বিয়ার সময় বাবা করছেন বা আমি করছি, ওইগুলো দিয়ে উঠতে উঠতে দুই তিন বছর পার হয়ে গেছে। অসুখের আগে আমাদের বাজারে যে দোকানটা ছিল সেই দোকানটা আগুন লেগে পুড়ে যায়, মানে রাত্রবেলা অনেকগুলো ঘর পড়ছে, শুধু আমাদেরটা না। তখন বাবা অসহ হয়ে গেল, যেমন তার কোনো রুজি নেই, এখন আমার একা রূপে রুজি। তার হলো গ্যাংরি রোগ পা পচন ছিল আর কি।
আচ্ছা,
তখন টাকা পয়সার ব্যাপার, আমার কাছেও টাকা ছিল না। তারপরে আমার জমি জমা আবার ওই যে বন্দুক থইলাম, টাকা নিয়ে বাবাকে নিয়ে আমি বরিশাল চলে আসছি। তখন হাসপাতালে প্রায় দেড় মাস ছিলাম। দেড় মাস পরে ওই ডাক্তারে বললো কি একে এখানে চিকিৎসা করা সম্ভব না, একে ঢাকা বারডেম নিয়ে যেতে হবে।
আচ্ছা,
তখন আমার বাড়িতে যত গরু বাছুর গাছপালা যা ছিল, বাবার অসুখে দেড় মাসে মনে করেন আমার সব শেষ।
আচ্ছা,
বাবার পাও একটু একটু কাটতে কাটতে তো শেষ করলো। পরে দেড় মাস চিকিৎসা চললো,
মানে গোড়ালি পুরোটা কেটে ফেললো।
হ্যাঁ, গোড়ালি পুরোটাই কেটে ফেললো, সেখানে ভালো হলো না। পরে সার্জিক্যালের জন্য বলছিল ডাক্তার, পরে আমি করিনি। ঠাকুর
সার্জিক্যাল বলতে কি, পা কাটতে চাইছিল?
হ্যাঁ, পাও কেটে দুইটা আর কি অ্যাডজাস্ট করবে, সেটা হয়নি। পরে আমি ঠাকুরবাড়ির একটা সন্ধান পেয়ে সেখানে ওই ঠাকুরবাড়ি প্রায় এক বছর বাবা চিকিৎসা চলাকালীন, পরে বাবা ভালো হয়েছে। তো চিকিৎসা চলাকালীন বাবাকে কোলে করিয়ে নিতে হতো, তখনকার আমি প্রায় 90-80 হাজার টাকা দেনা হয়ে গেছিলাম বাবার ওষুধ। এই অসুখ চলাকালীন যে বোনটা বিয়া দিছিলাম, ওই বোনায় একটা মামলা খেল, যে কোনো ব্যাপারই মামলা খেয়ে আমার বোনকে ওই বাড়িতে ফেলে তারা সবাই ভারত চলে গেল। পরে এক বছর পরে ওই আমার মা আসছে বাংলাদেশে, আসছে আমার বোনকে নিয়ে গেছে। এক বছর আমার কাছেই ছিল,
কিন্তু এক বছরে এমনিতে বাবার চিকিৎসায় প্রায় সবই হারাইলেন,
সবই হারাইছি। তখন ওই বাবাকে তো ওই ঠাকুরবাড়ি এক সপ্তাহ পরে নিয়ে যেতে হবে, আমি এক সপ্তাহে নিয়ে যাই, আমার এক সপ্তাহে ফুবাই নিয়ে যায়, আমি এই বাকিটা আসছে ঢাকায় কাজ করি।
আচ্ছা,
এবং ওই যে বরিশালও ছিলাম বাবার চিকিৎসা চলাকালীনও আমি মাংসের দোকানে কাজ করছি, চিকিৎসা অনেকদিন চলছে। তারপর ওখানে বাবা সুস্থ হয়েছেন, বাবার অসুখে তো সবই শেষ। কিন্তু বোন আসছে আবার গাড়ির উপরে পড়লো, বোনের একটা বাচ্চা ছিল এবং একটা গর্ভে ছিল। তো ওই সময়টা আমি মনে করছি যেন আমি কোন স্রোতের ভিতরে বেশি চলছি,
মানে
কুল কিনারা ছিল না, মানে দুই টাকা ইনকাম করলে দেখা যেত আমার পাঁচ টাকা খরচ হয়ে যাচ্ছে। বাবা যখনই সুস্থ হইলো তখন ওই মানুষের টাকাটা আস্তে আস্তে দিতে দিতে পরিশোধ করে দিলাম এবং বোনের আর একটা ছেলে হলো। কিছুদিন পরে আর কি আমার বোনকে তার শাশুড়ি আসিয়া নিয়ে গেল। বোনের উপরে আমার মানে আমার বোনের শাশুড়ি বোনাই এরা খুব অত্যাচার এ করলো, যে আমরা যদি তোকে আনতাম আগে আনতাম তো এই সেই। এবং আমার বোনাই ওখানে যে একটা মেয়ের সাথে আর কি প্রেম হয়ে গেছে, ওখানে ও বিয়ে করবে, ওই দুইটা ছেলে বাচ্চার জন্য আর কি ওকে নিচে বলতে আছে যে তোকে আনি নাই, ছেলে দুইটা আনছি। তখন আমার বোন খুব কান্নাকাটি করছে। পরে আমি ওই বোনকে ইন্ডিয়া থেকে নিয়ে আসছি বাচ্চা সহ। পরে ছোট বোনটার বিবাহ দিলাম,
মানে এর মধ্যে আমার ছোট বোনের বিয়ে দিলাম,
ছোট বোন ছিল ওটার বিবাহের সময়। তখন আমি এরকম একটা চাইছিলাম যে আমি বিয়ে করে সেখান থেকে বেশি কিছু টাকা পয়সা নিয়ে আমার ছোট বোনকে বিবাহ দেবো।
আচ্ছা,
যাই হোক তা হলো না, ইতির ভিতরে আমার বোনের একটা সম্বন্ধ আদৌ ঠিক হলো, পরে ওখানে বিয়ে দিলাম।
মানে আপনি যাই করতেছেন আপনার ফ্যামিলির কথা চিন্তা করেই করতেছেন, জায়গাটা খুব ভালো দিকে আপনার।
বোন বিয়ার দেওয়ার সময় আমি 1,05,000 টাকা অলরেডি দেনা।
আচ্ছা,
ওই বোন বিয়ার দেওয়ার দুই বছর পরে আমার মা আবার অসুস্থ হলেন। আমার কপালটা এরকমই যে বিপদ থেকে আমি উঠতে চাই কিন্তু বিপদ আমাকে ছাড়ে না।
আমি এখানে একটা ছোট কথা বলি যে বার্ট্রান্ড রাসেল একজন দার্শনিক, উনি বলেছিলেন যে এমন কোন রাত নেই যার ভোর আসে না, আর এমন কোন কষ্ট নাই যা সময় ফিকে হয়ে যায় না। সেটা কিন্তু আসলেই সত্যি কথা। আপনি এখন কষ্টে আছেন বলেই কিন্তু এখানে গল্প বলতে আসছেন। গল্পটা বলতে আসার পিছনে অবশ্যই বড় একটা স্ট্রং একটা রিজন আছে, সেটাই আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো জানতে পারবো কি হয় দেখি। প্রিয় শ্রোতা, এখনো ঘটনা চক্রে আমরা আগাচ্ছি, আপনিও আমাদের সাথে আছেন, আগান আমাদের সাথে, দেখেন না কোথায় যাই আমরা, তারপর বলেন।
তারপর বোনের বিয়ে শাদির শেষ, পরে মার অসুস্থ হলো হঠাৎ করে, মার একটা মহিলা বিষয়ক একটা রোগ হলো, যাই বলছে অপারেশন করতে হবে, পরে অপারেশন করলাম, প্রায় ১,০০০-২৫০০ মতন টাকা গেল,
আরো একটা খরচা। কিন্তু মা বাবার জন্য এটা খরচা না, এটা করতেই হবে। মা বাবা সারা জীবন দেখে বড় করছে, এটা কিন্তু প্রাকৃতিক একটা রিভার্স, সেই দায়িত্বটা আপনি করছেন, এটা করতেই হবে প্রত্যেকের জন্যই সেম। কিন্তু
পরে চিকিৎসার ডাক্তারে বলল অপারেশনের পরে যে আপনার মারির দেওয়ার কোন ভারী
কাজ
করাবেন না, এখন আপনিও বড় হয়েছেন, বিয়া শাদি করেন। তখন আমি গুলশানে একটা পার্লারে চাকরি করি, তখন আমি খেয়ে দিয়ে ভালোই টাকা রাখি, প্রায় ১০-১৫ হাজার টাকা আমার প্রতি মাসে থাকে। পরে মা সুস্থ হলো, পরে আমি ২০১১তে বিয়া করি।
আচ্ছা,
বিয়া করিয়ে পটুয়াখালী। আর বিয়ের ব্যাপারটা হলো মানে পারিবারিক ভাবে হয়েছে, যখন আমি গুলশান চাকরি করি তখন আমার বাসা ছিল কালাচাঁদপুর, মেয়ের এক কাকা সেলুনের ব্যবসা উনি করতেন, তো ওনার দোকানে আমি মাঝে মাঝে যাই, বসে থাকতাম বা কথাবার্তা বলতাম। পরে পারিবারিক ভাবে আর কি আমাদের ২০১১তে বিয়ে হয়।
ওকে, এখন আমরা একটা বিরতি নিচ্ছি। প্রিয় শ্রোতা, আমরা কৃষ্ণচন্দ্র শীলের গল্প শুনছি, একটা পর্যায় পর্যন্ত শুনে আসছি আমরা। গল্পটা শুনে আপনি কি ভাবছেন আমি জানি না, কিন্তু গল্পটা আসলেই এমন একটা দিকে টার্ন নিতে যাচ্ছে, অন্তত অতটুকু আমি জানি, যে কারণেই আজকে এই অতিথি এখানে এসে আপনাদের সামনে, লাখো লাখো শ্রোতার সামনে গল্পটা বলছে। এখানে যে গল্পগুলি প্রচার করা হয় সেটার অফকোর্স কোনো না কোনো কারণ থাকে, এবং এই গল্পটারও সেটা রয়েছে, এতটুকু আপনাকে এনশিওর আমি করছি। সো আপনারা কোথাও যাবেন না, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ৮৯২০, আর যে সেতু আছে আপনার সাথে, এবং এবিসি রেডিও ৮৯.২ FM আপনি শুনছেন। আর হচ্ছে আপনি ফোন করুন আমাদেরকে, প্রত্যেকটা মানুষেরই জীবনে এক একটা করে গল্প থাকে, প্রত্যেকটা জীবনে এক একটা গল্প, সো সেই গল্পগুলো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেগুলো আপনারা বলুন, লাখো লাখো শ্রোতা সেই গল্পগুলো শুনবে, এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের জীবনের গল্প আমাদের সমস্ত শ্রোতাদের জীবনে কোনো না কোনোভাবে দাগ কাটবে এবং তাদের অন্তরে বসে যাবে এবং একটা শিক্ষা তাদের জীবনে বয়ে আনবে। সো যে নাম্বারটাতে আপনি ফোন করবেন সেটা হচ্ছে ০৯৬১৩৮৯২৮৯২, আর একবার বলছি নাম্বারটা ০৯৬১৩৮৯২৮৯২। আর ফেসবুকেও আপনি আমার সাথে কমিউনিকেট করতে পারেন, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio, পেজটি আরজে সেতু নামে আছে, সেখানেও আপনি যোগাযোগ আমার সাথে রাখুন, পেজটাতে একটা লাইক দিয়ে দিন। তো একটা ছোট বিরতি নিচ্ছি শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই ফিরছি, কোথাও যাবেন না।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একবার। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ৮৯২০, আমি আরজে সেতু আছি, এবং অফকোর্স আপনি শুনছেন এবিসি রেডিও ৮৯.২ FM, এবং আমরা শুনছি কৃষ্ণচন্দ্র শীলের জীবনের গল্প। এখনো পর্যন্ত আমরা যতটুকু শুনলাম তাতে করে মনে হচ্ছে যে এভরিথিং ইজ ওকে, এটা তো মানুষের জীবনে ঘটেই, কিন্তু ব্যাপারটা এমন একটা টার্ন নিবে যেটা আপনার পক্ষে আসলে ভাবা সম্ভব হবে না, অতটুকুই আমি জানি। আর যে কারণেই কিন্তু আজকে কৃষ্ণচন্দ্র শীল এখানে এসে আপনাদের সামনে এই গল্পটা বলছে। আপনাদের সামনে যদি কোনো একটা গল্প আমরা প্রেজেন্ট করি সেটার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে, এটা আপনারা জানেন। সো এই গল্পটার পেছনেও আছে। আমি শুধু রিকোয়েস্ট করব, প্লিজ পুরোটা সময় সাথে থাকুন এবং কৃষ্ণের গল্পটা আপনারা শুনুন। এবং কৃষ্ণর কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলছি যে ফোন করুন আমাদেরকে, কারণ এক একটা জীবনই এক একটা গল্প। সো এই গল্পগুলো এখানে এসে আপনি বলতে চান এবং সেটার জন্য যে প্রসেসটা রয়েছে দুটো ওয়ে আছে। একটা হচ্ছে ফোন করতে পারেন আমাদের, ফোন নাম্বারটা হচ্ছে একটু মন দিয়ে শুনবেন শ্রোতা, ০৯৬১৩৮৯২৮৯২, আবার বলছি ০৯৬১৩৮৯২৮৯২, এখানে ফোন করুন। ছোট ছোট কিছু নির্দেশনা দেওয়া থাকবে, সেটা মেনটেন করে আপনার কথাটা রেকর্ড করে রাখুন। আমরা জানি যে প্রত্যেকেই তাদের জীবনের গল্প বা জীবনের কথাগুলো অন্যের সাথে শেয়ার করতে চায়, কিন্তু অন্যের কি সেই সময়টা আছে আসলেই আপনার পাশে বসে গল্পটা শোনার? নেই। কিন্তু এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে আপনি যদি আপনার জীবনের গল্পটা বলেন, আমি আপনাকে কথা দিচ্ছি লাখো লাখো শ্রোতা সেটা শুনবে। অনেক কিছু বলে ফেলছি, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমেও আপনি যোগাযোগ করতে পারবেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio, এটা আর যে সেতু নামে আছে, প্লিজ সেটা লাইক দিন পেজটাতে এবং এই পেজটার মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগটা মেনটেন করেন। কৃষ্ণর কাছে যাচ্ছি, তারপর থেকে প্লিজ আপনি শুরু করুন।
ওই বিয়ের আগে তাদের বাড়িতে যে দেখতে গেছি, তখন ওই সুধীর বাবু মেয়ের কাকা, তখন ওনাদের দেশে চলে গেলাম, যার পরে উনি নেচে একটা মেয়ে দেখাইছে আমাকে, কিন্তু ওই মেয়েটাকে আর দেখাইনি।
মেয়ের
কাকা সুধীর বাবু, তো ওই মেয়ে না দেখাইয়া সে বলল কি, ওই মেয়ে তো বাড়িতে নেই, বেড়াইতে গেছে, তো আমাদের বাড়িতে মেয়ে আছে, তুমি দেখবা নাকি বলো, অত দূর থেকে আসছো।
মানে কি যে একটা মেয়ে দেখাইতে নিয়ে গেল, নিয়ে বলল মেয়েটা নাই, মানে ঘটনা,
মানে ওই বাড়িতে ঢোকার সময় আমি যাকে এখন বিয়ে করেছি ওনার ভাই আমাকে আর কি দেখেছে, ওনার পছন্দ হয়েছে, তো উনি যাই আবার ওই সুধীর বাবুর বউর কাছে বলছে যে আমাদের বোন তো বড় হয়েছে, তাই অমুকের মেয়ে কেন দেখাবা, আমাদের বোনকে এরকম আর কি গ্রামে যা হয়। তারপর ওই মেয়েটাকে দেখছি, 1000 টাকা দিলাম, যাই হোক মেয়ে মোটামুটি পছন্দ হয়েছে। 2 মাস 22 দিন আগে আর কি আমাদের সম্বন্ধটা ঠিকঠাক হয়েছে,
বিয়ের 2 মাস 22 দিন আগে।
হ্যাঁ
আচ্ছা,
ওই 2 মাস 22 দিনের ভিতরে দেখা গেল 15-20 দিন পরে তার সাথে আমি অল টাইম কথা বলতাম, সেও আমার সাথে বলতো, আমিও বলতাম,
ফোনে কথা হইতো।
হ্যাঁ ফোনে কথা,
রোমান্টিক কথাবার্তা হইতো।
হ্যাঁ রোমান্টিক, যেহেতু আমাদের দুজন তো বিয়েই হবে, এখানে তো প্রেমের কিছু নেই,
প্রেমের কিছু নেই,
কিন্তু অনুভূতি আছে,
প্রেম আছে জগতের প্রতি।
দেখা গেল
মানে অনুভূতিটা কেমন ছিল ওই সময় কথা?
হ্যাঁ ভালোই ছিল, আর ভালো লাগবে না কেন, আমি যে কর্ম লাইফে কোন মেয়ের সাথে প্রেম পুম করতে পারিনি, প্রেম করার সময়ই পাইনি,
সময়ই পান নাই,
এই সকালে উঠে যে দাঁড়াই আবার ওই দুপুরে কোন রকম কটা খেয়ে।
হ্যাঁ লাইফস্টাইল তো বুঝি, আর যেহেতু কখনো প্রেম বা কোনো সম্পর্ক হয় নাই, সো এই প্রথমবার আবার স্ত্রী হতে যাচ্ছে, সো অন্যরকম একটা ইমোশন আপনার ছিল। বা হ্যাঁ তারপরে কি হলো?
তখন উনি আমাকে একদিন একটা প্রশ্ন করলো, আচ্ছা তুমি কি প্রেম পুম করছিলা? আমি বললাম যে প্রেম তো করছি, কত মেয়েদের সাথে, মানে কি ইয়ার কি করে বলছি,
চাপা মারতেছি।
হ্যাঁ তাদের তুমি বিয়ে করল না কেন? আমাকে সবাই যার সাথে প্রেম করে তাকে কি বিয়ে করে নাকি কোন ছেলেরা, শুনছো তুমি?
ব্যাপারটা আমরা শুনি, কিন্তু এটার পিছনে আসলে কি যুক্তি আমি জানি না, যাই হোক এটার অ্যাকচুয়াল রিজন আমরা জানি না, কেউ যদি জানেন জানাইতে পারেন আমাদের। তারপরে
পরে বলল যে আমার সাথে যদি এরকম কেউ প্রেম করে যদি আমাকে বিয়া না করতো তাকে আমি 14 শিখের ভাত খাওয়াই থাকতাম।
আচ্ছা,
মানে ফার্স্ট টাইম সে এরকম একটা
ঝাড়ি দিল
আমাকে বলল। আমি তখন একটা নিজে নিজে বললাম যে আমি এই মেয়েকে বিয়া করা যাবে না, তো তখন আমি আমার মাকে বললাম, তখন আমার মা আমাকে খুব গালাগালি বলল, আর হিন্দু শাস্ত্রের ভিতরে এক ফির সম্বন্ধ ঠিক হয়েছে, যদি সম্বন্ধটা ভেঙে যায় তো ওই মেয়েটা কোথায় বিয়ে দেবে, যাক আমার মা বলছে। পরে আমি ওই মেয়েকে বিয়ে করি 2011-07 ফেব্রুয়ারি, খুব ধুমধামে বিয়ে হয়েছে আমাদের। বিয়ের পরদিন নিয়ে আসছি তাকে, তো ওই দিন কালরাত্র ছিল, ওই দিন দুজনের সাথে দুজনের কোনো দেখা সাক্ষাৎ হবে না, এরকম একটা নিয়ম কানুন আছে। পরদিন হলো আমাদের ফুলসজ্জা রাত, ফুলসজ্জার রাত্রে যেটা হয় আর কি, আমি রুমে গেছি, একটা স্বর্ণের জিনিস বউকে গিফট দেয়, তো ওটা নিয়ে যখন আমি রুমে ঢুকেছি তখন সে দক্ষিণমুখ ফিরে শুয়ে রয়েছে, শুয়ে রয়েছে, তখন আমি বললাম যে ওঠো কথাবার্তা বলে, তখন উনি আমাকে বলল কি আমার মাথা ব্যথা করে, যা কথাবার্তা হবে তোমার সাথে কালকের হবে। তখন আমার খুব কষ্ট লাগলো, কারণ জীবনে একবারই একটা রাত্র আসে, সেটা হলো বাসর রাত, তো সে ওইদিকে ফিরে শুয়ে রইল তো রইলই, আজকের একটা শুভরাত্রি, আজকের একটু কথাবার্তাও কব, তাও হলো না।
সে বিয়েতে তো রাজি ছিল, তাকে জোর করে বিয়ে করতেছেন এমন তো আলামত পান নাই আপনি, তো আজকে কেন এমন হলো?
এমন হলো, এতটা কষ্ট লাগতে আছে, মানে চক্ষু দিয়ে একদম অশ্রু এমনি এমনি পড়ে যাচ্ছে। পরে যাই হোক রাত্রটা ওরকম কেটে গেল, পরদিন সকালে আমি নদীর পাড়ে যাই, অনেকক্ষণ বসেছিলাম, ঘরেতে আমাদের মেহমান ছিল অনেক, জীবনের যা চেয়েছি তা আমি পাইনি, এরকম আমি একটা কথা বলে আমি বাজারে চলে গেছি। ওই দিনই ব্যাপারটা খারাপ ছিল, তারপর একটা বছর তার সাথে আমার সাথে খুব একটা ভালোভাবে একটা সম্পর্ক ঘটছে এবং আমরা দুজনই সুখী ছিলাম, মানে সে আমাকে পেয়ে সে নাকি অনেক কিছু পাইছে,
মানে একটা সুখী পরিবার যাকে বলে,
এবং আমিও বলছি হ্যাঁ আমিও তোমাকে পেয়ে খুব খুশি। আমরা তো গরিব, আর আমার শ্বশুরবাড়ি প্রচুর জায়গা জমি সম্পদ, এবং আমার শ্বশুর সত্য ডাক্তার, উনি আবার ওই ফার্মেসির ব্যবসা করে, তাদের ভিতরে মানে সবাই ভালো ব্যবসায়ী। এক বছর পরে সে বারে বারে বলে সে ঢাকা আসবে, ঢাকা আসবে, ঢাকা। তখন এই যে এক বছর সে বাড়িতেই ছিল, কিন্তু আমি তাকে ঢাকা নিয়ে আমি বলতে আসি যে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আমি তাদের একটা ছেলে, আমি কেন তোমাকে নিয়ে ঢাকা থাকব, তুমি যদি বলো তাহলে আমি বাড়িতে আসতে পারি। 1.5 বছর পরে আমি গুলশানের চাকরিটা ছেড়ে দিই, পরে আমি একটা দোকান করি একটা গ্রাম ছাইট। 2 মাস কাজ করার পরে আমার এক খালতো ভাই আছে অমল করে নাম, তো ওরে আমার দোকানে নিয়ে রাখি, আমরা 2 ভাই এখানেই কাজ করি। ওখানে আমার দ্বারা 2 বছর কাজ করে ও পাশে একটা দোকান করে, দোকান করার পরে ওর সাথে আমার সাথে একটু মন মালামালি হয়।
আচ্ছা।
হওয়ার পরে ওকে আমি বলি যে তুই আমাকে পরিচয় দিবি না, আমি তোকে পরিচয় দিব না, এরকম একটা দুজনের ভিতরে একটা কাচ্চিট হয়ে যায়।
আচ্ছা, যাই হোক, মানে আপনার পাশেই দোকানটা করাতে আপনার সম্পর্ক কেটে গেল। এই যে ফ্যামিলিতে কিন্তু এইসব ঝামেলা হয় এইসবের কারণে, মানে যাই হোক না কেন মানুষের জীবনে আমি দেখি যে তার ম্যাক্সিমামটাই হয় হচ্ছে যে অর্থনৈতিক কারণে। ফ্যামিলি মেম্বাররা ভাই ভাইকে দেখতে পারে না, ভাই ভাইয়ের মধ্যে মারামারি খুনাখুনিও হয় অনলি বিকজ অফ দিস রিজন এন্ড দ্যাট ইজ হচ্ছে মানি, এই টাকা পয়সার জন্য। টাকা পয়সা অবশ্যই প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন কিন্তু রিলেশনশিপ। যাই হোক, ভাইয়ের সাথে গ্যাঞ্জাম করলেন।
হ্যাঁ, পরে এরকম রইল। পরে আমার স্ত্রী ঢাকা আসার জন্য ওই একই গান, পরে আমি ঢাকা আনলাম না, কিস্তি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রী ঢাকাইতে চায়, আমি বলছি আচ্ছা ঠিক আছে যাওয়ার সময় নিয়ে যাবো, রাগ করেই বলছি। কিন্তু আসার সময় আমি না বলে চলে আসছি, যেমন আমার বাবা মা কাউর কাছে আমি বলিনি, আমি একাই চলে আসছি। ওই আমার বউ করলো কি, আমার বাড়ি থেকে না বলে চলে গেছে তার বাবার বাড়ি। তখন মা পরদিন ফোন দিল যে তোর বউকে খুঁজে পাই না, এই সেই, এই যে বিয়ার 4 বছরের পরে ঘটনাটা বলতে আসি।
বিয়ের চার বছর
এর যে ফাঁকে কিছুদিন গেছে, মনে করেন 1 বছর তো ভালোই ছিলাম, কিন্তু 2 বছর সে আমাকে ডাকা আসার জন্য বিভিন্ন ভাবে জ্বালাইছে। এরকম করে সে বাবার বাড়ি চলে যায়।
আচ্ছা।
পরে আমার শ্বশুরকে আমি ফোন দিই যে বাবু এই এই কাহিনী, আপনার মেয়ে আপনাদের এলাকায় আছে। সে বলতে আছে যে না আমাকে এলাকায় নেই, তুমি আমার মেয়ে কি করছো বলো, মানে খুব আমাকে হুমকি দেয় আমার শ্বশুর মোবাইলের মাধ্যমে। তখন কিন্তু আমি ঢাকায়।
আচ্ছা।
পরে আমার সুমন্দি উনি ফোন দিয়ে আমাকে বলে যে আমার বোন কই, বোনের পেয়েছো? আমি কই না, আপনার বোন তো আপনাদের বাড়িতেই আছে। কই না আমাদের বাড়িতে নেই, তুমিও খোঁজো আমরাও,
মানে ওরা স্বীকার করতে
স্বীকার করতে আছে না। তখন আমি খুব টেনশনে পড়ে গেছি, একটা মেয়ে মানুষ বাড়ির দেওয়া না বলে চলে গেছে, তার আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিতে আছে, মানে আমাকে শেষ করে দেবে এসে বিভিন্ন আর কি। তখন আমি ভয় পেয়ে যাই। পরে আমি বাড়িতে যাই, বাড়িতে যাই আমার কাকাদের সাথে বুঝি, বাড়ির যে মুরব্বী আছে ওই শ্বশুরের কাছে কথাবার্তা বলে, তারপর তাদের এলাকায় আমার বাড়ির দেয়া দুজন লোক নিয়ে আমি ওখানে যাই।
আচ্ছা, মানে গেলেন কিসের বেসিসে? ওখানে তো সে
গেছে নাই, পরে ওই শিকার হয়েছে, 5-10 দিন হয়ে গেছে। পরে আমার শ্বশুর বলল তো আমি চাই তোমরা এটা মীমাংসার ভিতরে যাও।
ওনারা স্বীকার করছে,
স্বীকার করলো পরে যে মীমাংসা ভিতরে যাও এবং আমার মেয়েকে যদি নিতে হয় তোমার, তাহলে তোমার 2-4 জন আত্মীয় স্বজন লাগবে। তখন আমার গার্জিয়ানের কাছে বললাম, তখন ওই কাকাদের নিয়ে গেলাম ওই বাড়িতে। আমরা যে সন্ধ্যায় পুষছি, খাওয়া দাওয়া করছি, সন্ধ্যার পরে ওই তাদের সামনের বারান্দায় অনেক লোক, প্রায় 12-14 জন লোক হবে তাদের আত্মীয় স্বজন। পরে আমাকে ডাক দিল, আমি তো বাইরে বই রয়েছি, কিন্তু ওই বাড়িতে গিয়ে কিন্তু আমার স্ত্রীকে ওই বাড়িতে আমি পাইনি, সে আরেকখানে লুকানো ছিল।
আচ্ছা।
পরে ওখানে বসে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, যেমন আমার সমুদ্রের শ্বশুর, সে বলে আমাদের ওখানে এরকম একটা ঘটনা হয়েছিল, জামাইরে খবর দিয়ে এনে পিসের বাড়ি বুড়ি দিয়ে দিছে। বিভিন্ন মানে অপমানজনক যত কথাবার্তা আছে সেগুলো আমাকে ওখানে বলছে তারা। এবং আমার কাকা শ্বশুরে আমাকে বলছিল তোমার সমস্যা কি, তো ওখানে আমি একটা কথা বলছিলাম, সে কয় কি তোর এখন লাগে মায়ের দেওয়া এই সেই, মানে বিভিন্ন কথা যাকে অপমান বলে,
অপমান করা হচ্ছে।
হ্যাঁ। পরদিনের পরদিন ওই মেয়ে ওই বাড়িতে আসে,
পরের দিন
যাই হোক, এর পরদিন আমি তাকে নিয়ে বাড়িতে আসি,
সব মিউচুয়াল করে বাড়িতে আসলাম।
হ্যাঁ। তখন আমি তাকে বললাম জিতি তুমি কিছুদিন থাকো, তুমি ঠিক আছে ঢাকা যাবা ভালো, আমার তো তোমার বিশ্রীতে বা ই করতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, তো আমি টাকাগুলো একটু ই হই, তারপর তোমাকে আমি নিয়ে যাবো, আমি কথা দিলাম এবার তোমাকে সত্যি সত্যি নিয়ে যাবো।
আচ্ছা।
সে আমাকে বলল কি যে আগুন কি জ্বলছে তার চাইতে বেশি জ্বলবে, তাহলে যে মেয়ে তার স্বামীর বাড়ি থেকে না বলে বাপের বাড়ি চলে যেতে পারে, এবং পথ কিন্তু ধারাধারি না, অনেক দূরত্ব, প্রায় 6 ঘন্টা লাগে গাড়িতেই যেতে, তাহলে সেই মেয়ে যে পরবর্তীতে এর চাইতে বড় কিছু পারবে না, সেটা কিন্তু আমি ভাবিনি যে পারতে পারে।
স্বাভাবিক যে এরকম ভাবে চলে গেছে, কিছু না বলে কাউরে,
বাবা মাকেও মেরে ফেলতে পারে বা সেও মরে যেতে পারে, এরকম হতে পারে না। তখন আমি তাকে নিয়ে ঢাকা আসি। ঢাকা আসার পরে ওখানে একটা বাসা নিই, আমার এলাকায় 2500 টাকা একটা বাসা ভাড়া নিই, কিন্তু ওই যে আমার খালতো ভাই দোকান একটু দূরে, কিন্তু ওই খালতো ভাই ওর বদের সাথে প্রায় সময় আসতো যাইতো, তো আমি চিন্তা করতাম ওর সাথে আমি কথা বলি না, ও বলে বলুক।
মানে খালতো ভাই কি?
যে অমল, আমার মাসতো।
ও আচ্ছা। হ্যাঁ,
অমল। ও এর ভিতরে ওই যে যখন পলাই গেছিল না, তখন আবার ওই অমল আমাকে একদিন ফার্স্টে ফোন দিয়েছে, আমি তো পাগলের নান কই গেল এই সেই, তখন অমল আমাকে ফোন দিয়ে বলছিল যে ও পালাই গেছে বলে, তো অনেক সাহস দিয়েছে, ভাই তুই কোনো চিন্তা করিস না, মানে যে সাহসটা একটা মানুষ একটা মানুষকে দেয়।
আচ্ছা।
তখন থেকে মানে ওই পালাই যাওয়ার পর থেকে যখন আমি বাসাটা নিয়ে আসছি ঢাকায়, তখন ওকে আমি ফোন দিয়েছিলাম যে ঠিক আছে ভাই তুই একটা বাসা দেখিস, তো আর দেখে রাখিনি। পরে আমি নিজেই দেখছি, কিন্তু দেখার পর ওই বাসাটা যখন ধোয়া পাঁচলা হয় তখন ও আইয়ে ধুইছে, কারণ ওই যে বিপদে পড়ছি তখন ওই ভাই খবর লইছে, পর আবার আমরা দুজন মিশে গেছি। মানে তারপর পরে মাস তিনেক পরে আমার স্ত্রী বলে কি যে আমাদের এই বাসাটা ছোট হয়ে গেছে, তো একটু বড় দেখে বাসা লও, দরকার আমি গার্মেন্টস চাকরি করবো।
আচ্ছা,
তো আমি বললাম তুমি পারবা গার্মেন্টস চাকরি করতে? হ্যাঁ পারবো, ওই আমাদের ওখানে যে ওখানে যদি হয় তাহলে আমি পারবো। পরে গার্মেন্টস এর কিছু লোক আমার পরিচিত ছিল, পরে বলে ওখানে একটা ওকে আমি চাকরি দিলাম। হ্যাঁ, তো ওর ডিউটি ছিল সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, যাই হোক মানে মানে যাই পাইতো। পরে আমি একটা বাসা,
দুইজনের ইনকাম একটু বড় বাসা নিলাম।
হ্যাঁ বড় বাসা নিলাম, তো ওটা 3,000 টাকা ভাড়া ছিল। এরকম চলতে আছে, কিন্তু আমি এই এক দেড় বছরের ভিতরে বাড়িতে শুধু দুইবার গেছি মা বাবাকে দেখতে, কিন্তু প্রতি মাসে আমি বাড়িতে নিয়মিত আমি টাকা দিতে আছি। এই টাকা দেওয়া নিয়েও তার সাথে আমার সাথে অনেকবার ইয়ে হয়েছে, এত টাকা লাগে গিতে এই সেই, আমার কোনো ভবিষ্যৎ নাই। মা বাবা আমার জন্য যা করেছে জীবনে, তাদের বাঁচিয়ে রাখা, তারা যতদিন বেঁচে থাকবে এটাই আমার ভবিষ্যৎ, আমার টাকা পয়সার কোনো দরকার নেই। তো যাই হোক, ওই টাকা নিয়ে বাঁচতো, তা ওকে আমি বলতাম বাড়িতে 1,000 টাকা দিছি, আমি টাকা দিতাম 3,000-4,000 টাকা।
ঠিক আছে, এটা একটা দায়িত্ব। একবার আগেও বলেছিলাম আমি যে বাবা মাই কিন্তু আসল, একটা সার্টেন টাইম পর্যন্ত বাবা মা আপনাকে দেখবে, তারপরে বাবা মার দায়িত্বটা আপনার হাতে। আমার মনে হয় সকলের মধ্যে এই বোধটা জাগানো উচিত যে বাবা মাই আসলে জীবনের সবকিছু, তারা না থাকলে আপনি আসতে পারতেন না। ভবিষ্যতে চিন্তা আপনি করবেন, বাট বাবা মাকে অবহেলা করে কিন্তু কখনোই না। ওকে আমি বাধা দিলাম আপনাকে একটু, আপনি আবার বলেন তারপর থেকে।
পরে ও প্রথম মাসে বেতন পাইল 6,000 টাকা, 6,000 টাকা পেয়ে আমাকে দিল যে 6,000 টাকা পেয়েছিল। আমি যাই হোক ওই 6,000 টাকা আমি নিয়েছি, নিয়ে বাসা ভাড়া দিলাম 3,000 টাকা। ও তারপর ওই বাসাটা আবার চেঞ্জ করলাম, আমি একটা হিন্দু বাড়িতে গেলাম, মানে ওই যে মাঝের বাসাটায় প্রায় আমি 8-9 মাস ছিলাম।
আচ্ছা,
একদিন আমি কাজ করতে আছি অন্য জায়গায় বাসা নিয়ে, হিন্দু বাড়িতে বাসা নিয়েছি, কাজ করতে আছি। কাজ করার ফাঁকে একবার আমি বাড়িতে যাই পূজার সময়, পূজার সময় বাড়িতে যাওয়ার পরে বাড়ির দা আসি।
আচ্ছা,
7-8 দিন থেকে।
আপনার ওয়াইফ যায় নাই সাথে?
না না, আমি তাকে অনেক হাজি এবং আমার শালি আর ছিল বেড়াইতে, আমার শালা আর ছিল স্বাস্থ্যশালা, আমার বাসায় বেড়াইতে আসছে পূজার সময়। আমি বলছি কি তুমি বাড়ি চলো, বাড়িতে কয়দিন থাকিয়া, তুমি তো 7-8 দিন ছুটি পাবা, চলো। সে আমার সাথে যাবে না, ঠিক আছে আপনি যান। তো এই সেই।
আচ্ছা,
হ্যাঁ। পরে আমি বেড়াই আসছি, আসার পরে মানে আমি বলে গেছি 2 দিন থাকবো, সেখানে আমার 5-7 দিন হয়ে গেছে। আসার পরে আমার সাথে সে ভালো কোনো ব্যবহার করে না, মানে এতটা খারাপ ব্যবহার করে যে মা বইনেরে খাওয়াই আইছি, বাপেরে খাওয়াইছি, মানে যেটি বলে যেটি আমার মুখে খাড়ে না, খারাপ কথা যাকে বলে। তো যাই হোক, তারপর ওই রাত্রবেলা রান্না বান্না করে নি, আমি আসছি রুমে, আসে দেখি রান্না বান্না করে নি, পরে রুটিমুটি যাই হোক আনিয়ে খাইছি, খাওয়ার পরে শুইছি, কিন্তু আমার কাছে সে শুইব না।
আচ্ছা,
সে নিচে মাড়িতে বিছনা করে শুইব। তারপর যাই হোক, একটু কাজে চক্রা একটু ভালোই হয়েছে, মানে এই 5 বছরে যা না হয়েছে ওই দিন সেটা হয়েছে।
আচ্ছা,
তো বরংস মানে এত জোরে জোরে কথা বলে রুমে বই, এত ডাকার বাড়ির গিডি গিডি রুম না তো ওই এলাকায়, আমি যে এলাকায় থাকি সবাই আমাকে দাদা ডাকে, বা একটা মান সম্মান আছে আমার, এখন জোরে জোরে কথা বলে তাহলে খারাপ না? তখন মানুষে বলবে না ছেলেটা খারাপ, তখন তার মুখটা আমি চেপে ধরি।
আচ্ছা,
যখন চেপে ধরে তখন এই আমার হাত পাশে একটা সে কামড় মারে।
আচ্ছা,
এমন চুরে কামড় মারে, এখানে সেলাই লাগছে।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ। তো এবং আমার লঙ্গি টঙ্গি মনে হয় ছিঁড়ে মেরে হালায়, তো মানে বিভিন্ন আর কি যা হয়,
মানে হিংস্র,
হ্যাঁ হিংস্র পরিস্থিতি, বাঘের মতন হয়ে গেছে। আমার প্যান্ট শার্ট সব ছিঁড়ে ফেলে। পরে আমি খুব দুঃখ হয়ে যাবে ভাই আমার, যে আমি তখন ওই করিয়া দরিয়া ঠিক করলে এসে, পরে বাড়ির মানুষ আইসে দৌড়াইয়া, আমি দরজাটা খুলবো যে আমি তো পণ্য কিছু নেই। তারপর যাই হোক, একটু ঢেকে ঢুকে দরজা খুলে দিচ্ছি, আর বাইরে আমি কান্দল হয়েছে জোরে, যখন কান্দল হয়েছে এখন বাড়িওয়ালা বলতে আছে যে আরে মা এটার মারছে সেই।
আচ্ছা, দোষটা আপনার
ঘাড়েই? হ্যাঁ, দোষটা আমার। তখন আমার নিজে নিজে মনে করেন খুব কষ্ট লাগছে যে হালা ছোটবেলা থেকে সেই খাটতে 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 আজকের আমি এই পথে আছি, তো তুমি আমার সাথে এরকম করো কেন? আমি মা বাবার সাথে একটু দেখা করতে গেছি, তোমাকে আমি হাজছি, তুমি যাওনি, তো এখন আসার পরে তুমি আমার সাথে এরকম কেন করো? তখন ওই রাত্রে আমি শুয়ে শুয়ে একটা এই ভাবছি যে না আমি আর এখানে থাকবোই না, হ্যাঁ দোকানপাট ফেলে চলে যাবো যেদিকে চোখ যায়।
আচ্ছা,
এরকম আমি একটা পরিস্থিতি নিয়েছি। পরদিন ঠিকই আমি ব্যাগ বুক গুছিয়ে চলে গেছি, দোকানপাট ফালাইয়া চলে গেছি, কিন্তু গাবতলে যখন গেছি তখন আমার আর কেমন কেমন লাগে, ও কার সাথে থাকবে, কারণ ওকে আমি এতটাই ভালোবাসতাম, মানে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না এতটা আমি ভালোবাসতাম ওকে। পরে ওই গাবতলে যাইয়া আবার ওই পিসি বাড়ি চলে গেছি, পিসি বাড়ি যাই দুই দিন থাকতে আয়া পড়ছি।
আচ্ছা,
মানে মনের ভিতরে একটা, ও তো আমার স্ত্রী, নাহলে একখান বই একটু বাজাবাজি হয়েছে এসে, হ্যাঁ পরে আইসে পড়ছি, কিন্তু আমি দোকানে গিয়ে ঘুমাইছি দুই দিন, কিন্তু সে কখনো আইসে বলেনি ঠিক আছে তোমার সাথে আমার সাথে বাজছে, হয়তো আমি দোষ করছি না হয় তুমি করছো, মানুষ এরকম কথা থাকে না, হ্যাঁ আসো বাসায় আসো, কিন্তু সে আমাকে বলেনি। পরে ওই দুদিন পরে আমার বাড়িওয়ালা গিয়ে আমাদের মিলে মিলে দিয়ে আসছে, আসার পরে যাই হোক চলতে আছে। তো তার প্রায় বিশ পঁচিশ দিন পরে
মিউচুয়াল হয়ে গেল।
হ্যাঁ,
আচ্ছা,
তারপর দুজনে সংসার আবার ওই বলছে এরকম করোনা ঢাকা এসে, হ্যাঁ যাই হোক। পরে আমি একদিন হঠাৎ করিয়া দোকানে বইয়ে কাজ করতে আসি,
আচ্ছা
করি একজনের সেভ করতে আসি, তখন আমার পিছনে বসে একটা লোক মানে কতগুলো অশ্লীল আর কি ভিডিও ওইগুলো দেখতে আছে,
মানে অশ্লীল ভিডিও,
হ্যাঁ ভিডিও,
আচ্ছা মোবাইল ফোনে দেখছে,
মোবাইল ফোনে সে দেখতে আছে। তো দেখার পরে তখন আমি বললাম কি যে ভাই আমাকে দুই চারটা দিন তো আমি বাসায় গিয়ে দেখব।
আচ্ছা,
পরে উনি আমার মোবাইলে ব্লুটুথের মাধ্যমে আমি এরকম সেভ টাইমে পাঁচ ছটা
ভিডিও নিলেন,
ভিডিও নিয়েছি, তখন কিন্তু আমি এই জিনিসগুলো দেখিনি।
আচ্ছা,
তখন আমি ওই দিন রোববার ছিল এবং বাংলাদেশের আইপিএল খেলা ছিল ওই দিন।
আচ্ছা,
খেলাটা আরম্ভ হয়েছে প্রায় রাত্র প্রায় নয়টা সাড়ে নয়টায়, বৃষ্টি ছিল, ভরপুর বৃষ্টি ছিল, কারেন্ট ছিল না, যাই হোক বৃষ্টির জন্য খেলাটা দেরিতে হয়েছে। তখন আমি বাসায় গেলাম, বাসায় যাইয়া খাওয়া দাওয়া করছি, হাত পা ধুয়ে ধুয়ে খাওয়া দাওয়া করার পরে আমি শুয়ে শুয়ে ওই জিনিসগুলা দেখতে আছি।
আচ্ছা,
দেখার পরে যখন দুইটা দেখলাম বাহিরের, পরে দু তিনটা দেখলাম, দেখার পরে যখন আরেকটা দেখলাম তখনই আমার মাথার ভিতরে ওই যেন আকাশ ভেঙে পড়লো,
মানে ওই ভিডিও দেখতে দেখতে
দেখতে দেখতে
একটা দেখলেন,
হ্যাঁ তিনটার পরে তিনটা যখন দেখলাম,
আচ্ছা
তখন চার নম্বরে যখন যেটা দেখলাম ওটা দেখার পরে আমার মনে করেন মাথা মাথা ঘুরিয়ে গেল যে আমি কি দেখলাম।
ওকে ওকে ওকে, দাঁড়ান দাঁড়ান, কি দেখলেন সেটা আমাদেরও প্রশ্ন। মানে আপনি ভিডিও দেখছেন কিছু, সেই ভিডিওগুলোর মধ্যে এমন কি ছিল যাতে করে আপনার মাথায় আকাশ ভেঙে পড়ল, এই ব্যাপারটাই হচ্ছে ইম্পর্টেন্ট প্রিয় শ্রোতা। এখানে আমরা একটা বিরতি নিচ্ছি, কারণ বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, কেউ কোথাও যাবেন না। আমরা কৃষ্ণর জীবনের গল্প শুনছি এবং গল্প শুনতে শুনতে আমরা মনে হয় এখন সেই জায়গাটাতে চলে এসেছি যেই জায়গাটা থেকেই আসলে বেসিক গল্পের মোড়টা নেওয়া হবে, গল্পটা বেসিক্যালি মোড় নেবে, সেটা কি এখন আমরা জানি না, আমরা জানবো বিরতি থেকে ফিরে এসে। আপনি কোথাও যাবেন না, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো H920, আর যে সেতু আছে আপনার সাথে, এবং আমাদেরকে ফোন করুন আপনি আপনার জীবনের গল্পটা এখানে বলতে হলে, নম্বরটি হচ্ছে 09613892892, আবার বলছি 09613892892, আর ফেসবুকে যোগাযোগ করতে পারেন, ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio, এটা আরজে সেতু নামে আছে, আপনি লাইক দিন, মেম্বার হন, সাথে থাকুন এবং যোগাযোগটা মেনটেন করুন, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যেহেতু আছি, আর সময় এখন রাত ১২টা, সময়টা বেশ থমথমে এবং আমরাও বেশ থমথমে পরিস্থিতির মধ্যে আছি। আমরা বেসিক্যালি কৃষ্ণর জীবনের গল্প শুনছি, কি ভিডিওটা সে দেখলো এবং সেটা থেকেই আমি যতটুকু জানি যে ওখান থেকেই ওর লাইফের টার্ন ওভার পয়েন্ট, এবং এই ঘটনাটার কারণেই কিন্তু এখানে এসছে আজকে জীবনের গল্পটা বলতে। কৃষ্ণর কাছে যাচ্ছি কিন্তু তার আগে বলি, ফোন করুন আমাদেরকে, আপনাদের জীবনের গল্পটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, এই গল্পটা আমরা প্রচার করতে চাই, শোনাতে চাই লাখ লাখ শ্রোতাকে, আর তার জন্য ব্যবস্থা আছে, আপনি এখানে আসবেন যেভাবে, ফোন করে আসতে পারেন, ফেসবুকে আসতে পারেন, ফেসবুকে যোগাযোগ করে, ফোন নম্বরটা হচ্ছে 09613892892, এখানে ফোন করুন, নম্বরটা আবার বলছি 09613892892, এবং ফেসবুকে যোগাযোগ করতে পারেন, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio, এটা আরজে সেতু নামে আছে পেজটা, আপনি সেটাই লাইক দিন, সাথে থাকুন, সমস্ত কোয়ারিজের অ্যান্সার আপনাকে দেওয়া হবে, আপনার অনেক প্রশ্ন থাকে, অনেক জিজ্ঞাসা থাকে, সেগুলো আমাকে লিখুন, আমি উত্তর দিব, যে কোনো যোগাযোগ এটার মাধ্যমে করতে পারবেন। আমরা কৃষ্ণর কাছে চলে যাই। তো কৃষ্ণ, আপনি যেটা বললেন যে একদিন সেলুনে কাজ করতে করতে কিছু ভিডিও নিলেন একজনের কাছ থেকে এবং বাসায় গিয়ে সেগুলো দেখা শুরু করলেন, এবং তিনটা চারটা ভিডিও দেখার পরে যে ভিডিওটা দেখে আপনার মাথায় আকাশ ভেঙে পড়ল, সেই ভিডিওটা কি ছিল যাতে করে আপনার এই অনুভূতি হলো?
সেই ভিডিওটা ছিল আমার স্ত্রীর।
আপনার স্ত্রীর, এবং আপনি বলেছেন যে অশ্লীল ভিডিও। আমি কি আর কিছু ডিটেল করব প্রিয় শ্রোতা? আমি মনে হয় না সেটার আর প্রয়োজন আছে। নিজের স্ত্রীর ভিডিও সে দেখছে, এই ধরনের ভিডিও, তাতে করে একটা মানুষের মানসিক অবস্থাটা কি হতে পারে, এটাই আজকের গল্পে আমরা শুনব। এবং তারপরে এখন পর্যন্ত কি হচ্ছে ওর জীবনে সেগুলোই আমরা শুনব। তো তখন আপনার কি মনে হলো কৃষ্ণ?
আমার এতটাই কষ্ট হয়েছে যে আমি কাকে নিয়ে সংসার করলাম এই পাঁচটা সাড়ে পাঁচটা বছর? এই জিনিসটা এমন একটা জিনিস করেছে, মনে করেন এটা বিদেশ বিদেশ ফেল, এতটা কষ্ট লাগছে। এবং আমার মাথা মাথা ঘুরে মনে করেন আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি।
আচ্ছা, হ্যাঁ,
প্রায় এক ঘন্টা পরে আমার একটু হুশ হয়েছে। তখন বসে চিন্তা করলাম যে হায় রে, আমি কাকে নিয়ে আছি? বিভিন্ন জন্য এই জন্য আমার সাথে সে সবসময় কহলো ঝগড়া করে। এবং এই ভিডিওটা পাওয়ার আগ মুহূর্ত, প্রায় তিন মাস আগে, সে না বললেই নয়, সে খানা দানা কমাই দিচ্ছে, চুলগুলো চেকন চিরুনি দিয়ে আশ্রয় উঠে বেলাইছে, মানে শুগাবার জন্য সে অনেকটাই করছে। কিন্তু তখন আমি বুঝতে পাইনি যে কেন সে এগুলা করছিল, কিন্তু ভিডিও দেখার পরে এখন আমি বুঝতে আছি যে কেন এইগুলো সে,
মানে সে বুঝতে পারছিল যে এরকম একটা কাজ সে করছে যেটা আবার মার্কেটে চলে আসছে। হ্যাঁ, এটা কি সে বুঝতে পারছিল?
এবং যে কারণে সে বুঝতে পারছে,
বুঝতে পারছে না? এবং তখন সে তার চেহারা ওখানে যেরকম ছিল সেরকম যাতে তাকে এখন আর না দেখায়, সেজন্য সে বিভিন্ন জিনিসে অ্যাপ্লাই করতো, তাই তো? যে চুল উঠায় ফেলতো, খাওয়া দাওয়া করতো না, শরীরটা শুকায় ফেলতো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, মানে ফ্যামিলির মধ্যে এরকম ব্যাপার খুব রেয়ার কি, মানে আমি শুনিনি, হয়তো অনেক ফ্যামিলিতেই আছে। মানুষের জীবনে কি না ঘটে, জীবন আসলেই কল্পনার চেয়ে বেশি কিছু। এবং এই যে আজকে কৃষ্ণ যে কল্পনা কোনোদিন করতে পারেনি, কৃষ্ণ স্বাভাবিক তো, তাই না? এরকম ব্যাপার কি আপনি কোনোদিন ভাবতে পারছেন যে সংসারে অশান্তি চলতেছে, ঠিক আছে, কিন্তু এরকম ব্যাপারটা, মানে নিজের স্ত্রী।
তারপর পরে আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসছি, পথে পথে হাঁটতে হাঁটতে আসছি যে দেখাবো ওকে এই জিনিসটা। আমি মনে মনে ভাবছি, মানুষের মন কত কথাই বলে, যে ওকে দেখাবো যে ও কি করে। পরে আমি বাসায় আসছি, যখন আসার পরে কিছুক্ষণ পরে ও আসছে অফিস থেকে, ও আর ওই প্রায় তিন মাস ধরে মনে করেন খালি মেকচি পরে, শাড়ি কাপড় পরে না, আর ওই যে ছিনটা ওইটা হলো শাড়ি কাপড়ের। এবং ইতিকে আমি সবসময় বলতাম যে তুমি শাড়ি পরে থাকবা, কারণ শাড়িটা আমার খুব পছন্দশীল ছিল। তো ওই দিন ও আসার পরে আমি বললাম কি তে তুমি শাড়ি পরো, তো ও আর শাড়ি পরলো না, একটা মেক্সি পরলো। তখন আমি বললাম কি তোমাকে শাড়ি পরতে বলছি, তুমি আমার কথা শোনো না, এতদিন পরে তিন চার মাস ধরে তাতে কিছু হয় না, আজকের পরলে ই হবে, এরকম একটা কথা বললো। পরে আমি বললাম যে এটি একটা জিনিস পেয়েছি আমি, দেখলে দেখতে পারো, আমার খুব পরিচিত মনে হয়। তখন আমি মোবাইলটা ছাড়িয়ে ওর সামনে ধরছি, ধরার পরে ও দেখলাম কি লগে লগে বসে পড়লো। তখন শীতের দিন ছিল, ওর শরীর ফুল গামায়ে গামায়ে গেল, এবং সে মানে এরকম একটা কাপ উঠে গেল তার শরীরের ভিতরে। পরে আবার আমি ওখানে দুইটা চলে গেলাম, কারণ ওর স্মৃতিটা দেখলাম যে ও কেমনটা করে। পরে আমি বাইরে গেছি, বাইরে দিয়ে আসছি, আবার ওর লাগে কিছু খানা দানা কিনেও নিয়ে আসছি আমি, যাতে ও না বুঝতে পারে যে আমি বুঝতে পারছি যে তুই। পরে ও আমাকে বললো আসার পরে যে তুমি ভালো মানুষ, মানে এই অনেকদিন পরে সে আমাকে একটা ভালো কথা বললো যে তুমি ভালো মানুষ, তুমি এইসব জিনিস দেখো না, এগুলো তুমি ডিলেট করে ফেলো। তখন মানে এই কথাটার ভিত্তিতে আরোই হলো আমার। পরে আবার রান্না করলো, এদিকে রান্না করে আর একদিকে ভিড়ে থাকে। এখন কিন্তু আমি ভিডিও ভিডিও দেখি না, খালি ওকে দেখি, মানে আমার স্ত্রীকে আমি ফলো করতে আছি যে ও কিরকম চলে। পরে রাত্র ওই খেলাটা আরম্ভ হলো নয়টা সাড়ে নয়টায়, তখন আমাদের এলাকায় কারেন্ট ছিল না, তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে মুড়ে আচ্ছা ওর দাঁড়িয়ে শুইলাম।
কিন্তু মানে আপনি পরিস্থিতি সামাল দিচ্ছেন, মানে শান্ত আছেন আপনি, তাই তো? আপনি বোঝার চেষ্টা করছেন যে এই ভিডিওটা আপনার আপনার হাতে, আপনি বুঝতে পারছেন যে এটা ও, এটা আপনি ওকে বুঝতে দিচ্ছেন না, এবং আপনি বোঝার চেষ্টা করছেন যে ও কিভাবে নিচ্ছে ব্যাপারটা।
হ্যাঁ, ওকে। পরে সারা রাত ঘুমায়নি, এপিট ওপিট ওপিট, মানে এরকম সারাটাই তো কাটাইছে। আর আমি তো ওই দিন রোববার দিন ছিল, খেলা শেষ হয়েছে অনেক রাত্রে, পরে লাস্টে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা, ওটা শুনতে শুনতে প্রায় একটা দেড়টা বেজে গেছে, তারপরে আমি ঘুমাইছি। তো দেখলাম সারা রাত ঘুলো ঘুলোই করলো। পরে সকালে উঠলো, ওটা বললো কি যে তোমার মোবাইলটা কই? পরে আমি বললাম মোবাইলটা বালিশের নিচে। তখন ওই মোবাইল নিয়ে ওখানে ওর যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা ডিলিট করে ফেলছে, কিন্তু ওখানে আরো ভিডিও ছিল, ডিলিট করতা সব করতা, কিন্তু একটা করলা কেন? হ্যাঁ, তখন আমি আবার অফিসে আটটায় গেছি, আমি উঠে আবার আমার দোকানে গেছি, দোকানে যেয়ে বাইর করছি, এখন ওইটা নাই। পরে ওই যে লোকের কাছে আনছি ওই লোকের আবার খুঁজে মুজে বাইর করছি বিকালবেলা, আরো দুইটা দে তো দিয়ে দেছো, তো সরাসরি মানুষ কোথায় দেরি বসছো? ও বললো যে অমুক কম্পিউটার দিয়ে বসছি। আমি ওটা আর কই না যে এটা এই কাহিনী। পরে এই কম্পিউটারে যাই আমি আবার লোড দিছি মেমোরিতে, দেখি হ্যাঁ ওইটা আসে। পরে ওই ভিডিওটা নিয়ে আমি আরেক জায়গায় গেছি, ইঞ্জিনিয়ার যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় তাদের কাছে নিয়ে গেছি যে ভাই এই জিনিসটা কি কোনোভাবে মানুষের ছবি টবি দিয়ে কি এরকম করতে পারে নাকি।
আচ্ছা,
হ্যাঁ। তো উনি বলল যে উনি দেখে বলল যে এরকম কেউ পারবে না, এটা হচ্ছে একটা লাইভ ভিডিও, কেউ হাদ্য অদরিয়া করেনি।
মানে আপনি বুঝতে গেলেন যে আপনার স্ত্রী কিনা নাকি?
না না, স্ত্রী তো আমি চিনেই ফেলছি।
হ্যাঁ, মানে কিন্তু সব সন্দেহ দূর করার জন্য পরে কোনো প্রশ্ন আসতে পারে সেগুলো আগে থেকে আপনি ক্লিয়ার করে ফেলতেছেন
যে এটা এটা আবার শুনছি ছবি দিয়ে করে বিভিন্ন। তো এই জন্য আমি ওই ইঞ্জিনিয়ার কাছে আর কি এটা নিশ্চিত শিওর কিনা এটা কোন ছবি দিয়ে হয়েছে না বাস্তব।
ইঞ্জিনিয়ার বলতে যারা গ্রাফিক্স এর কাজ করে বা এই ধরনের কাজের সাথে রিলেটেড আর কি।
পরে উনি বলল যে এটা লাইভ ভিডিও, এটা
কিছু করা হয় নাই, এটা রিয়েল
করা নাই, রিয়েল এটা হয়তো মোবাইল দিয়ে করুক বা ক্যামেরা দিয়ে করুক যাই দিয়ে করুক এই ক্যামেরাটা লড়ে নাই।
আচ্ছা,
পেলাম সোমবার গেল, মঙ্গলবার বুধবার দিন আমার শ্বশুরকে আমি ফোন দিলাম। ফার্স্টে ফোন দিয়ে বললাম যে বাবু টাকা এসে আপনার মেয়েকে আমাদের বাড়িতে দিয়ে আসেন, আমিও দোকানপাট বিক্রি করে ফেলছি, আমি আর এই ঢাকা থাকবো না।
আচ্ছা,
শুনি বলল যে তোমার কথা শোনে না আমার কথা শুনবো। তখন আমার শ্বশুরকে বাপের সমতুল্য তাকে আমি একটা কথা বললাম যে তাহলে কেমন মেয়ের জন্ম দিচ্ছেন, স্বামীর কথা শুনবে না বাপের কথা শুনবো না তাহলে কার কথা শুনবো, এই বলে আমি মোবাইলটা রেখে দিলাম। বুধবার দিন রাত্রে আমার সাথে আমার স্ত্রী তার বাড়িতে ফোন দিছি, এই নিয়ে আবার কঠিন বাজাবাজি, সে আমার দ্বারা ঘুমাবেই না।
শ্বশুরের ফোন দিয়ে কি বললেন?
ওই বলছি যে বাবু আপনার মেয়েকে নিয়ে আমি বাড়ি যেতে চাই, কিন্তু এইসব বিষয় কিন্তু
কিছু বলেন নাই
না। আচ্ছা, মানে আমি এমনই চাইছিলাম যাতে এই জিনিসটা যা হয়ে গেছে তো হয়ে গেছি কেউ না জানুক।
আচ্ছা,
ওইটা নিয়ে আর কি ঝগড়া করলো রাত, যে কি পাইছে না না পাইছে, মানে আমি কিছু বলি না সে বলে যাচ্ছে। গেছে রাত্র বৃহস্পতিবার দিন, ওই আমার খালতো ভাই সেই অমল ফোন দিল, তখন ও এলাকায় আমাদের এলাকায় থাকে না, ও চলে গেছে বরিশাল।
আচ্ছা,
প্রায় ছয় সাত মাস আগে চলে গেছে। আমি আমার ফোন দিল কি হয়েছে ভাই, ও তো আমার ভাই, ওর কাছে বলতে তো আর আমার কোনই নাই। ও আমাকে বললো কি ওরে পাইলে সিরিয়ালাম এই সেই, মানে খুব হুমকি চুমকি দিল মোবাইলে। তো আমি কইলাম ভাই যা হবার হয়েছে, তো আমি এখন ওরে বাড়ি যেতে চাই, নাইলে ওর বাপের আইতে কই হেই আয় না এই সেই। বৃহস্পতিবার এই ধরনের কথাবার্তা বললাম, বুধবার দিন তো ঝগড়া হয়েছে, বৃহস্পতিবার দিন আমরা আবার মিলে গেছি।
আচ্ছা, মানে আপনার ওরে কিছু বলেননি আপনার স্ত্রী?
না,
যে তুমি ভিডিও ডিলিট করছো কেন?
না না, এগুলো কিছু জিজ্ঞাসা
বা আপনি কোনোভাবেই বুঝতে পারেন নাই যে ভিডিওটা যে ও এটা বুঝাতে চায়?
তবে বৃহস্পতিবার দিন রাত্রবেলা ও যখন আমরা ভাত টাত খেয়ে বসছি চকিতে, তখন আমার বউকে ইতিকে আমি বলছিলাম যে এমনি এভাবে কথায় কথায় বলছিলাম যে মানুষের জীবনে ভুল কুরুটি নিয়েই মানুষের জীবন, আমার জীবনেও কতগুলো ভুল থাকতে পারে তোমার জীবনেও থাকতে পারে, আমরা এইসব ভুল সমাধান করে আমরা চলো বাড়িতে চলো সুন্দরভাবে আমরা জীবনযাপন করি, আমরা আর ঢাকায় থাকবো না।
আচ্ছা,
তখন সে আমাকে বলল কি বাড়ি যদি যাওয়া লাগে আপনি যান আমি যাবো না, আমি দরকার একটা মেয়ে লই এখানে থাকবো,
মেয়ে নিয়ে থাকবো,
একটা মেয়ে নিয়ে থাকবো।
আচ্ছা, সে তখন কাজ চাকরি করছে?
হ্যাঁ, চাকরি করছে, কিন্তু চাকরির ওই এক মাসের টাকাটাই আমাকে দিয়েছিল পরে আর দেয়নি।
আচ্ছা,
ওই যে বুধবার দিন আমার সাথে কাজ করছিল ওই সময় আমার প্যান জামা দিয়ে ওই নিচে ফলট মলট মানে রাগইয়া পুচ্ছিল, তো ওইগুলো আমি বৃহস্পতিবার কাছে দিছি। শুক্রবার দিন আমি দুপুরে ভাত খেতে আসিয়া ওইগুলো আমি নিয়ে লোন নিতে দিছি।
আচ্ছা,
ও যখন পাঁচটার সময় আসছে তখন আমার দোকান বন্ধ, তো যখন আমার দোকানের সামনে দিয়ে গেছে তখন আমার দোকানটা বন্ধ দেখছে, বরঞ্চ ও বাসায় যাইও আমার প্যান জামা দেখেনি।
আচ্ছা,
ও মনে করছে যে আমি হয়তো কোথাও বা চলে মেলে গেছি বা কিছু, তখন হয়তো ওর বাড়িতে ফোন দিছে। পরে আমার দ্বারা সন্ধ্যার সময় আমার শালী সাথী নামে একটা শালী ছিল, ও ফোন দিল যে জামাইবাবু আপনি কোথায় আছেন? আমি বললাম যে আমি তো দোকানে আছি। কয় না আপনার দোকান নাই, আপনি কই গেছেন কোন? আমি কই না আমি দোকানে আছি। ও বলল কি তাহলে আপনার লাগে আমার লাগে কথা আছে? তা আমি বললাম কি এখন তো আমি কাজ করতে আছি, তো পরে কথা বলবো। পরে আটটার সময় আমি ফোন দিছি, দেওয়ার পরে আমার শ্বশুরে ধরছে, সে আমাকে বলল কি ভালো আছি, তুমি কি লাগাইছো ঢাকা বইয়ে আজে বাজে কথা শুনি এই সে, তোমার কাছে আমার মেয়ে দেব না।
আচ্ছা,
আমার কাছে এই কথাগুলো রেকর্ড আছে, যদি শুনতে চান আমি শুনে দিব। কেন দেবেন না? কয় আমার মাইয়ারে তুমি কন্ট্রোল করে রাখতে পারো না। আমি বললাম যে আপনি মেয়ের আমি কন্ট্রোল করে রাখতে পারি না, ঠিক আছে, তো কেন দিবেন না কেন, আমার অপরাধ কি এই সে? এরকম অনেক মিনিট কথা হয়েছে, প্রায় ২২-২৩ মিনিট কথা হয়েছে, সম্পূর্ণ আমার রেকর্ড আছে।
আচ্ছা,
হ্যাঁ, তারপর যাই হোক উনি রায় কেঁদেছে,
মানে কথা হচ্ছে কেন, আপনার বউ কি ফোন করে তাকে কিছু বলছে?
এই ব্যাপারটা তারা জানাইছে, কিন্তু আমার শ্বশুরে বলল যে তুমি কি কম্পিউটার দিয়ে বানাইছো এই সেই ইন্টারনেট যুগ।
ও আচ্ছা, আপনার বউ আপনার শ্বশুরে বলল?
হ্যাঁ, এটা শ্বশুর আমাকে ওই লাস্ট তখন ওই শ্বশুর আমাকে বলতে আছে তুমি আমার মায়ের নামে দুর্নাম উড়াইছো, কি কম্পিউটার দিয়ে বানাইছো, তুমি খুব চালাক এই সেই, মানে আমার খুব হুমকি ধুমকি দিল, আমার মাইয়া তোমার কাছে থাকবে না, তোমার ভাত খাবে না। তখন আমি বলছি যে আমার অপরাধ কি আপনার বলতে হবে? আপনারা যেরকম 12 জন লোক আমার বাড়িতে গিয়ে আমার সাথে আপনার মেয়েকে বিয়া দিচ্ছেন, সেই 12 জন নিয়ে আপনার বসতে হবে যে আমার ভাত কেন আপনার মেয়ে খাবে না। হ্যাঁ, তখন উনি বলল যে ঠিক আছে আমি রাখি, আমি 2-1 দিনের ভিতরে ঢাকা আসবো।
আচ্ছা,
পরে উনি রোববার দিন ঢাকা আসলো। আর ওই যে আমার খালতো ভাই, ও বরিশাল দিয়ে ফোন দে, ওই কি রকম জানি আছে মোবাইলে কনফারেশন না কি কয়, ওরকম ফোন দে, ওই ইতিদারে ফোন দে, ইতির আর ওরা দুজনে কথা বলে, আমি খালি কান দিয়া শুনি। হ্যাঁ, আর আমাকে ওই ফোন দিয়ে বলে যে দাদা তুই কথা কবি না, হ্যাঁ আমরা কি কই শুনবি, ওরা এমন ভাবে কথা বলে বুঝায় না দুজনের ভিতরে বন্ধুত্ব।
আচ্ছা, আপনার ওই ভাইটা?
হ্যাঁ, ওই ভাইটা।
আচ্ছা,
পরে অনেক কথা বলে আর কি কনফারেশনে,
কনফারেন্সে।
আমার শ্বশুর রোববার দিন আসে ঢাকায়, তারা সকালে আসে, আসে তারা 5 জন লোক আসে, এবং আমার চাচা শ্বশুর আসেন, এবং ওই বাড়ির উপরে বিপ্লব নামে এক ছেলে আছে, ও আসে ওর বন্ধু বান্ধব নিয়ে, ওরা 5 জন আসে আর আমি তো একা। পরে ওই বাসায় কিন্তু আমি শুক্রবার থেকে যাই না, এবং আমার বাড়িওয়ালা, যে দোকানের বাড়িওয়ালা, উনি বলছে কি কৃষ্ণ তুমি বাসায় যাও না, কারণ জিনিসটা যেহেতু খিচুড়ি হয়ে গেছে তাহলে হয়তো ওই মেয়েটা মারা যেতে পারে, নাহলে তোমার মারি ফেলাইতে পারে।
আচ্ছা, তো মোটামুটি আশেপাশের মানুষজন জেনে ফেললো?
হ্যাঁ, জেনে ফেললো, ওই মানে আমার বাড়িওয়ালা জানলো, আর 2-4 জনে জানছে আমার মানে খুব ঘনিষ্ঠ এরকম। তো আমি ওই শুক্রবার থেকে দোকানে ঘুমাইছি, ও বাসায় রয়েছে একা। পরে রোববার দিন আমার শ্বশুর আইস, উনি আমার দ্বারে 4টার দিকে ফোন দিয়েছে, কৃষ্ণ তুমি কই? আমি দোকানে বাবু, কয় তোমার বাসায় এলাম তোমার দেই না। পরে বাড়িওয়ালার কাছে বললে আমি বাসায় গেলাম, ঠান্ডা ঠান্ডা আবেজুবি নিয়ে গেলাম চাচো, মানে আমি বুঝতে দিই না, কারণ দোষ করলে তার মেয়ে করছে, ওই মুরব্বীরা তো করেনি। কাকা শ্বশুর আমার জিজ্ঞায় আচ্ছা কৃষ্ণ বসো, আমি বললাম যে না কাকা আমি দোকান যাবো। কয় শুনি দুনি কি তোমাকে ব্যাপার সাপার, আমি কি শোনেন আপনি, হ্যাঁ তুমি কি লাগাইছো এই সেই। তারপর আমি বলছি দেখেন কাকা বাবু, এটা পারিবারিক ব্যাপার, এটা পারিবারিক হয় ভালো, এখানে আমি 2 মাস হয়েছে ভাড়া আসছি, তো এখানে বসে না হওয়াটাই ভালো, আপনাদের বাড়িতে যান বা আমাদের বাড়িতে যান।
আচ্ছা,
এটা দেশের দেশে হবে, আপনার একটা পাল্লা এই তীরে নিয়ে আমাদের বাড়িতে দিয়ে আসেন। এই কথা বললাম, হ্যাঁ না ইতি তোমাদের বাড়িতে আর যাইবে না, তোমার সাথে ফিরে একটা সদাই নয় বিদায়। তাই আমি বললাম যে বিয়া শাদী করছি, বিদার জন্য তো করিনি, এটা থাকতেই হইবে আমার। তো যাই হোক, এভাবে আমি দোকানে চলে গেছি, পরে রান্না বান্না করছে, পরে রাত্র 12-1টার দিকে মানে আমার শ্বশুর আমাকে ফোন দিচ্ছে কয়েকবার যে কৃষ্ণ আসো ভাত খাইতে আসো। পরে আমি যাই তার সাথে, এর সাথে ভাতও খেয়েছি।
আচ্ছা,
হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে পরদিন সকালবেলা ওনারা, আমাদের ওখানে একজন মেম্বার আছে, মেম্বারের দ্বারে আমার কাকা শ্বশুর এবং আমার শ্বশুর কাছে, তখন মেম্বারে বলছে নাকি যে এটা আপনাদের ব্যক্তিত্ব ব্যাপার, এটা পারিবারিক, এটা আপনাদের দেশে নিয়েই করেন, এটা আমার ইউনিয়নের লোক না আপনারা, আপনাদের বিচার আমি করব না। পরে মেম্বার ফিরাই দিল, পরে হেরা আবার থানায় গেল, থানায় দেওয়াও কিছু কয়নি, তুরাক থানায় গেছে, আমিও তুরাক থানায় গেছিলাম যে জিডি জুডি করবো বা যে কোনো বিষয় নিয়ে। পরে যাই হোক কোনোটাই হয়নি। পরে ওই যে আমার কাকা শ্বশুরে খুব কোদা বাদে করে, মানে আমাকে মারার পরিকল্পনা করছে বুঝছেন, কাকা শ্বশুরে এবং তার কিছু লোকজন আবার ফোন দিয়ে নিয়ে আইছে,
মানে আপনাকে মারার
পরিকল্পনার জন্য একটা পরিকল্পনা করছে।
মানে মারবে কেন?
মারবে, আমি মানে এগুলো তার মায়ের নামে মিথ্যা বলতে আছি।
আচ্ছা, মারবে বলতে কি বোঝাচ্ছেন?
মারবেন মানে আমাকে, একটা মানুষের মারে না, পোলাপান নিয়ে আইছে মারার জন্য। তখন আমি ওখানে মানে একটু দূরে সরে গেছি দোকান থেকে।
ওকে, এই পর্যায়ে দেখছি যে ওই ফ্যামিলিও, মানে আপনার যারা শুনলেন প্রিয় শ্রোতা, দেখতে পেলেন যে কৃষ্ণর স্ত্রী একটা অবৈধ সম্পর্কের মধ্যে ছিল, শুধু সম্পর্ক না, সেটা একটা নথিও ছিল, দলিলও ছিল, এবং সেটা মার্কেটে প্রচার হয়ে গেল, যেটাকে আমরা অশ্লীল ভিডিও বলি। সেই ভিডিওটা সৌভাগ্যক্রমে না দুর্ভাগ্যক্রমে তার স্বামীর হাতেই পড়ল, কৃষ্ণর হাতেই পড়ল, এবং সেটা কিন্তু কৃষ্ণ খুব সুন্দরভাবেই হ্যান্ডেল করছে, ফ্যামিলিকে জানতে দিচ্ছে না, বা জানতে দিলেও নিজেদের মধ্যে মিউচুয়াল করার চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে ও আবার ওর স্ত্রীর ফ্যামিলির হাতে হুমকির মুখে পড়ে গেল, হয়তো তার জীবন নাশের এসব সম্ভাবনা আছে এখানে, কারণ তারা হয়তো বুঝতে পেরেছে তাদের মেয়েই অপরাধী। তারা তো ভিডিওগুলো দেখেছিল, তাই তো? মেয়ের ফ্যামিলি তো দেখছে। আচ্ছা, এবং তারা হয়তো বুঝতে পেরেছে যে এটাই তাদের মেয়ে, এবং মেয়ের অপরাধ ঢাকা দিতে হয়তো মেয়ের জামাইয়ের উপরে কোন একটা স্টেপ নিতে তারা যাচ্ছিল, যেটাই হয় আমাদের এই সমাজে, যেটা হয় শত হোক, নিজের মেয়েই তো নিজের জামাইয়ের চেয়ে হয়তো একটু বেশি প্রায়োরিটি পায়, হয়তো না আসলেই তাই, এটা সমাজের সব ক্ষেত্রের জন্যই প্রযোজ্য।
এবং যে ব্যাপারটা আমি আসলেই এখানে বলতে চাই সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট অনেক এসেনশিয়াল একটা জিনিস আমাদের এখনকার ডেইলি লাইফে, কিন্তু ইন্টারনেটটা আপনাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে হয়তো যে কোনো কমিউনিকেশনে, এই একই সাথে ইন্টারনেট হয়তো আপনাকে বিভিন্নভাবে ক্ষতির মুখোমুখিও করছে। আর ইন্টারনেটে আপনি যেটাই আপলোড করেন না কেন, সেটা কিন্তু কখনোই আপনি ডিস্ট্রয় করতে পারবেন না, কারণ এটা বিভিন্নভাবে বিভিন্ন সার্ভার থেকে বিভিন্ন জায়গায় এটার একটা ইমেজ থেকেই যায়। যেমন ধরুন একটা এক্সাম্পল আমি আপনাকে দিতে পারি, এরকম হয় যে আপনার হয়তো ফোনটা চুরি হয়ে গেল, আপনার ফোনে পার্সোনাল কিছু জিনিস রয়ে গেল, আপনার ফোনের পাসওয়ার্ড ওপেন করে সেগুলো হ্যাক করে সেগুলো দিয়ে আপনার ক্ষতি করা অসম্ভব কিছুই না এবং এর শিকার প্রতিনিয়তই হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতেই এগুলো থেকে সতর্কতা পাচ্ছি। আবার ধরুন আপনি আপনার মোবাইল ফোনটা সার্ভিসিং এ দিলেন এবং সেখানে আপনি ভুলবশত হয়তো কিছু পার্সোনাল ইমেজ বা ভিডিওস এনিথিং সেখানে রয়ে গেল, যেটা দিয়ে আপনার কিন্তু বড় ধরনের সর্বনাশ হয়ে যাওয়া সম্ভব। এবার আসি সাইবার ক্রাইমে। হয়তো আমি একটু বেশি বলে ফেলছি, কিন্তু রিলেটেড বলেই আমি বলছি ব্যাপারটা, কারণ প্রত্যেকটা জীবনের গল্প অনুষ্ঠানটা এটার পিছনে যে কারণগুলো থাকে এক একটা এপিসোডে এক একভাবে সেটার মেসেজ আপনি পান, এবং আজকের গল্পটা দিয়ে আপনি এই ব্যাপারগুলো সম্পর্কেই জানতে পারবেন যেটা খুব এসেনশিয়াল। যেটা বলছিলাম যে সাইবার ক্রাইম, এই যে এতক্ষণ যে ব্যাপারগুলো আপনাকে বললাম যে আপনার ইনফরমেশন বা আপনার পার্সোনাল থিং লিক হয়ে যাওয়া, এটার প্রতিষেধকও কিন্তু আছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ICT যেই আইনগুলো আছে সেগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ। এগুলোর এগেইনস্টে যদি আপনি বা আপনার এগেইনস্টে যদি কেউ মামলা করে, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি শুদ্ধ আপনি ডিস্ট্রয় হয়ে যাবেন। দ্যাটস দ্য ফ্যাক্ট। সো বি কেয়ারফুল, কাউকে ক্ষতি করার আগে আপনি ভাববেন যে এটার কিন্তু সুদূর প্রসারী এবং চিরকালীন, যদি ওয়াট এভার বলি আপনি কিন্তু সেটা এফেক্টেড হবেন। এবং আপনার এগেইনস্টে যদি কেউ করে এবং আপনি যদি প্রপার ইনিশিয়েটিভটা তার বিপরীতে নেন, তাহলে যার এগেইনস্টে নিচ্ছেন সেও কিন্তু সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হবে। এটা কিন্তু হবেই, আইনকে দুর্বল ভেবে অনেক কিছু এড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু এখন আর আপনার মধ্যে রাখলে চলছে না। এখন সবকিছু খুব হার্ডলি এবং কঠিনভাবে বিবেচনার সময়। সো এরপরে কি হবে, গল্পটা যেভাবে নাটকীয়ভাবে মোড় নিচ্ছে দেখা যাক কি হয়। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং ABC রেডিও 89.2 FM শুনছেন আপনি। ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। কৃষ্ণর গল্পে চলে যাব সরাসরি, ফেরত এসে কোথাও যাবেন না।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Closer presents Hello 8920, Close Up, The Closer, The Better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমরা কৃষ্ণর জীবনের গল্প শুনছি এবং অবশ্যই আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন ABC রেডিও 89.2 FM সেতু আছে। এবং কৃষ্ণর জীবনের গল্পের যে অংশে আমরা বিরতিতে গিয়েছিলাম, যে ওর স্ত্রীর একটা ভিডিও পাওয়া যায় যেটাকে অশ্লীল ভিডিও বলা হয়, এবং তারপরে যে দ্বন্দ্ব ঝামেলাগুলো হচ্ছে, কৃষ্ণ চেষ্টা করছিল ম্যানেজ করার যাতে মানুষ না জানে, নিজেদের ফ্যামিলির মধ্যে মিউচুয়াল করার। সেই সময় ওয়াইফের ফ্যামিলির দিক থেকে হুমকির মুখোমুখিও হয়। ওর জীবন একটা সংকটের মুখে আছে এই মুহূর্তে। বেশি কথা বাড়াচ্ছি না, কৃষ্ণর কাছে যাচ্ছি। তারপরে কি হলো কৃষ্ণ?
তারা লোকজন নিয়ে আসে, তারা হাতে যাবতে যা বিভিন্ন লোক নিয়ে আসে, মারার হুমকি দেয়, এই সে করবে। পরে আমি দোকান বন্ধ করে দিই।
আচ্ছা,
বন্ধ করে দিয়ে আমি একটু দূরে কোথায়ও, ঢাকার ভিতরেই থাকি, একটু দূরে থাকি। পরে আমার ওই কাকা শ্বশুরের, আমার ওই দোকানের পাশে একটা লোক, উনি ওই ভিডিওটা আর কি দেখাইলো। উনি একজন মাস্টার, যে আপনারা যে এই ছেলেটা আমাদের এখানে 5-6 বছর ধরে থাকে, এর ভিতরে এই ছেলের ভিতরে আমরা কখনো একটু ফল পাইনি। তো ওই ছেলেটাকে আপনারা মারার জন্য লোকজন নিয়ে আসছেন, তো আপনার মেয়েটা অন্যায় করছে, কিন্তু ওই ছেলেটাকে আপনারা যেখানে বুঝাবেন, যেখানে ওকে সান্ত্বনা দিবেন, তা না করে ওকে উল্টোবাইলে আপনারা ধাওয়াইছেন, তো আপনি একটু দেখেন ভিডিওটা। তখন ওই আমার কাকা শ্বশুরের ওই মাস্টার ওই ভিডিওটা দেখায়। দেখার পরে ওই কাকা শ্বশুরের জিনিসটা বুঝতে পারে যে না, এখানে সেই ভুল করছে বা কিছু। পরে উনি যে পোলাপান নিয়ে আসছিল উনি নিয়ে চলে যায়। তখন আমার ওই শ্বশুর আর আমার স্ত্রী ওখানে থাকে, আমার বাসায় থাকে। ওই দিন বিকালবেলা আমার বাড়িওয়ালা খবর দিল যে কৃষ্ণ তুমি দোকানের দিকে আসো, তোমার শ্বশুর বসতে চাইছে অফিসে, তাই অফিসে বসবো। পরে অফিসে বসলাম, আমার শ্বশুরে কইতাছে না এটা আমার মেয়ে না, কিন্তু আগে আরেকটা ছেলে ওকে দেখাইছে আমার শ্বশুরকে, যে দেখেন তো একে চিনেন নাকি। তখন আমার শ্বশুরের দিনের বেলা দুপুর বেলা বলছিল হ্যাঁ এটা আমার মেয়ে ইতি, কিন্তু রাত্রে যখন ওখানে বসছে তখন আমি এবং আমার শ্বশুর, আমার স্ত্রী এবং ওই বাড়িওয়ালা, এই 4-5 জন লোক ছিলাম। কারণ এটা একটা খারাপ জিনিস, এটা নিয়ে ছালাছালি না করাটাই ভালো। ওখানে বেশ আমার শ্বশুরে বলল যে না এটা আমার মেয়ে না, তখন তো আমার চোখে চশমা ছিল না, চশমা ছাড়া আমি একটু কম দেখি। তখন আমি বলছি আমার শ্বশুরকে যে বাবু এটা যদি আপনার মেয়ে না হয়, আমার বাড়িতে জায়গা জমি তেমন নেই, আমার যা আছে সব আপনার দিয়ে দেব, আর যদি আপনার মেয়ে হয় আপনার যা আছে আমাকে দিয়ে দেবেন। কিন্তু এরকম কিন্তু দেওয়া দেওয়ার ভিতরে নেই, আমি এখনো বলি এটা পারিবারিক, এটা আপনি খিচুড়ি করেন না, যা হবার এই এই ঢাকা দিয়ে শেষ হয়েছে, আপনি ইতিকি নিয়ে আপনি আমাদের বাড়িতে দিয়ে আসেন, কেউ জানাজানি হবে না, মেনে নেব যা হবার হয়েছে। উনি বলল যে না আমার মেয়েকে আমি নিয়ে যাব, তোমাকে আমি 15 দিনের ভিতরে ফয়সালা করে দেব।
আচ্ছা,
যখন স্ত্রী আমার দরজা থেকে নামে, তখন আমি দরজা পাশে দাঁড়ানো ছিলাম, তখন আমার স্ত্রী বলে কি ওই কাল্লা সারার দ্বারা গুমান লাগবে কির জন্য, আমার জামাই কি কম সুন্দর, মানে কথাটা আমাকে শুনে এসে বলল।
কোন কালো ছেলের কথা বলল?
ওই যে আমার খালতো ভাই।
আচ্ছা,
আমার খালতো ভাইটা হচ্ছে কালা।
আচ্ছা,
তো আমার ওই খালাতো বাইরে ও কাল্লে সারা করে ডাকতো।
হঠাৎ
এই কথাটা, হঠাৎ মানে সে নিজে নিজে, একটা কথা আছে কি যে সত্য কখনো চাপা থাকে না।
আচ্ছা, মানে হঠাৎ করে সে কথাটা বলে উঠলো।
হ্যাঁ, হঠাৎ। তখন আমার মাথার ভিতরে একটা ইয়ে দিল যে কাল্লে ছেড়া বলল, কাল্লে ছেড়া তো আমার খালতো ভাইরে কইতো। প্রথম আমি একটা ভিডিও পাই, এই ভিডিওটার ভিতরে ওই আমার খালতো ভাইয়ের চেহারা ঠিক মতন বোঝাচ্ছে না, লুকাই লুকাই রাখছে।
যে ভিডিওটা আপনি দেখছেন?
হ্যাঁ।
আচ্ছা,
ওইটার ভিতরে লুকাই লুকাই রাখছে, কিন্তু আমার স্ত্রীর ভিডিওটা একদম সম্পূর্ণ।
আচ্ছা, মানে যে ছেলেটা ছিল,
হ্যাঁ ছেলেটা,
তাকে বোঝা যাচ্ছে?
বোঝা যাচ্ছে না।
কিন্তু আপনি,
হ্যাঁ,
আপনার স্ত্রী এটা এই ভিডিওটা আমি দেখেছি বাই চান্স ব্রেকে, তো কৃষ্ণের ভাষ্যমতে এটাই তার স্ত্রী এবং তার স্ত্রীর ছবিও আমি দেখেছি, কিন্তু ওই ছেলেটার চেহারা আপনি দেখতে পান নাই, স্বাভাবিক আমরা দেখেছি, হ্যাঁ ছেলেটার দেখাও যাচ্ছে না। হ্যাঁ,
তারপর গিয়ে ওনারা ওর পরদিন, আমি তো বাসায় যাইনি, বাসার যত ছিল মাল সাবানা সব মাল জিনিস লইয়া তারা চলে গেছে। মানে আমি তো দোকানে আর আমার শ্বশুর আর বউ বাসায়, এরা বাসায় আমার এমন কি পরনের গামছাড়া পর্যন্ত নিয়ে গেছে।
মানে আপনার বউ এবং তার বাবা?
বাবা, এবং তারা যে আমাকে বিয়ার সময় চাইরান জিনিস দিছিল, কথা ছিল 2 ভরি স্বর্ণ দেবে, কিন্তু 2 ভরি স্বর্ণ হয়নি, সেখানে 1.5 ভরি হয়েছে আর কি। ওই স্বর্ণ মন্ন সবই তো মেয়েদের কাছেই থাকে। আমার মা তাকে একটা আংটি দিছিল মুখ দেখে, তা নিয়ে গেছে, এবং আমি একজোড়া চুড়ি দিছিলাম তাও নিয়ে গেছে, মানে যে জিনিসগুলো ছিল তার কাছে সব নিয়ে গেছে, বরং আমার গামছাড়া পর্যন্ত নিয়ে গেছে।
আচ্ছা, মানে যাই হোক সব নিয়ে
গেছে। আমি বিকালবেলা শ্বশুরের দ্বারে ফোন দিলাম, সকালে মাল লইয়ে গেছে। মালের জন্য আমার একটুকু আফসোস হয় নাই, আফসোস এটুকুই হলো যে তোকে আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করলাম, আমার জীবনটা তার উপরে থাকে, তার জীবনটা আমার উপরে থাকে, এটুকুই তো। আমাকে তুই কি এমন একটা উপহার দিয়ে গেলি, যে স্মৃতি দিয়ে গেছে আমাকে, কি বলবো। আমি সারা দিন রাত যখনই কাজ করি আর যখনই ঘুমাই, মনে করেন সবসময় আমার এই খালি চোখের সামনে বাসে, এবং আমি 2 বছর হয়ে গেল অলরেডি, 2 বছর আমি ঘুম কাকে বলে আমি ঘুমাইতেই পাই না, মানে ঘুমিয়ে আসে।
কত সালের ঘটনা এটা?
এটা 2016 সালের।
ষোলো?
হ্যাঁ, ষোলো প্রথম। তারপর ওই আমার শ্বশুরে নিয়ে গেল, শ্বশুরে ফোন দিলাম, ফোন ধরল না, সে 15 দিন পর আসবো ওখানে বলে গেছে, কিন্তু 15 দিনে সে আর আসে না। এবং আমার সুমন্দি সঞ্জয় সে আমাকে এক সময় ফোন দিয়ে বলছিল যে ভাই তোমাদের বাড়িতে যাবো। আমি মনে করছিলাম বাড়িতে মনে করি মা বাবার দ্বারা মাপমুখ চাইতে যাইব বা কথাবার্তা বলতে যাইব। আমি বললাম যে ঠিক আছে দাদা, আপনি যান, আমার বাড়িতে তো মা বাবা আছে, সবাই আছেন, যান। সেও জানি, এবং আমার স্ত্রীর সাথে এবং ওই খালতো ভাইয়ের সাথে প্রতিদিন কনফারেন্সে কথা হয়, এবং ওই খালতো ভাই চালাকি করে আমাকে কথাগুলো শুনায়।
আচ্ছা,
কিন্তু আমি বুঝতে পারি না যে আমার খালতো ভাই,
খালাতো ভাই কেন শোনাচ্ছে?
শোনাচ্ছে মানে ওরা দুজনে কি বলে, মানে এভাবেই কথাগুলো হয়। আমার বউ বলে যে আমি না, আমি সতী নারী, এই সেই, ও আমারে কি করবে, আমার বাপের লাগে টাকা দিতে পারবে, দরকার আমি মামলা করবো, মানে বিভিন্ন কথাবার্তা।
এই কথাবার্তাগুলোর উদ্দেশ্য কি?
এই কথাবার্তা
ফোনটা,
মানে আমি যাতে ওই ভিডিওটা দেখে ওকে চিন্তিত করছি, আমার আইডিয়া যেটা বুঝায়, যাতে আমি আবার মনে করি যে না ও না।
আচ্ছা, মানে এটা দুজনে মিলে প্রমাণ করার চেষ্টা করতেছে?
চেষ্টা করছে।
ফোনে কানেক্ট করতেছে কে? আপনাকে? আপনার খালাতো ভাই?
আমার খালাতো ভাই।
আচ্ছা, এক্ষেত্রে ব্যাপার আছে, মানে কানেক্ট করলে কিন্তু একটা সিগন্যাল পাওয়া যায়, এই ব্যাপারটা কি মানে আপনার স্ত্রী বুঝতো না?
না, ওরা ওরা দুজনে হিসাব করেই কথা বলছে,
এটা তো প্ল্যান করেই করছে। এখন আপনাকে কি বোকা বানাচ্ছে যে আপনি কি বোকা হচ্ছেন ইচ্ছা করে নাকি আপনি বুঝতে পারছেন যে?
না, তখন আমি বুঝতে পারি না, যখন এরকম কনফ্রন্টেশন কথাবার্তা হয়েছে তখন মনে করতাম যে ভাইয়ের সাথে ভাই ওর কথাগুলো যেহেতু ওরা দুজনে কয় ওই কথাগুলো আমাকে শুনায় যে ও কি বলে। তখন আমি জানতাম না যে আমার আসল শত্রু ঘরের ভিতরে, কিন্তু তখন আমি এই ভিডিওটা ফার্স্ট ভিডিওটা দেখে আমি আমার ভাইকে চিনতে পারিনি। তারপর গিয়ে তারা বাড়িতে চলে যায়, দেড় মাস হয়ে যায় কিন্তু কিছুই হয় না। তখন আমি ঢাকা জজ করে যাইয়া উকিলের একটা পরামর্শ নিই।
আচ্ছা,
কিন্তু ওই দেড় মাসে ছড়াই গেছে, আমাদের এলাকা তাদের এলাকা সব এলাকা ছড়াই গেছে। তখন বলল যে আপনি কি স্ত্রীকে নিয়ে সংসার করতে চান? ওই জজ ইতে মানে উকিল সাহেব বলল। তা আমি বললাম যে এখন যে পরিস্থিতি হয়েছে তাতে আমার পক্ষে করা সম্ভব নয়।
আচ্ছা,
তাহলে কি করতে হবে? আপনার ডিভোর্স দিতে হবে, ওই অ্যাডভোকেট বলল। আমি বললাম আচ্ছা তাহলে ঠিক আছে করেন। পরে ওই ডিভোর্স আমি তাকে ফার্স্ট টাইম ডিভোর্স দিই ঢাকা জজ কোর্ট দিয়া। ওই ডিভোর্স যেদিন দিছি সেদিনও কিন্তু আমার খালতো ভাইয়ের কাছে আমি ফোন দিই, ভাই এই এই ব্যাপার করতে আছে, এই করতে।
আপনি ডিভোর্স পেপার রেডি করলেন?
হ্যাঁ।
আচ্ছা,
মানে যখন যা করি আমি যা করি সব কিন্তু আমি খালতো ভাইকে বলি।
আচ্ছা, ইচ্ছা করেই বলেন? মানে এই ঘটনা জানার পরে যে ও যখন গল্পের নায়ক, এটা জানার পরে?
তখন তো জানতাম না যে ও নায়ক।
তখন আপনি জানেন না? না না, আপনি জানলেন কখন?
সেটা বলছি, ওর কাছে বললাম ভাই এবার ডিভোর্স দিছি এই সেই। ও আবার আমার কইতে ডিভোর্স লাগবে না, ওই হিন্দুকে ভিতরে ডিভোর্স নাই, হিন্দুকে গুরু লাগে, বিভিন্ন প্যাসপোস আমার মানে বুঝাইতো। আবার মাঝে মাঝে কইতো এটা ইতি না, আমি দেখছি ভিডিওটা, তুই কিন্তু ভুল পথে আসো। আবার মাঝে মাঝে কইতো যে তুই ডাকাইতে সাজিয়ে আয় বরিশালায়, তোরে এমন জায়গায় লুকাই রাখবো কেউ পাইব না বিশ্রে। আমি ওর কইছি ভাই আমার মামলা মামলা করতে পারে, ঠিক আছে? ও আমার কয় কি তুই বরিশাল আয় তাহলে তোরে আর কেউ বিশ্রে পাইবে না। তো তখন তার বুঝি না, এখন যেটা আমি বুঝি, যদি আমি বরিশাল যাইতাম আমার মা বাবা তো ভালো, আমার কেউ বিশ্রে পাইতই না, আমার মারি হালাইতো। তখন কিন্তু আমি এটা বুঝলাম না। পরে যাই হোক, তারা আমার নামে প্রথম একটা চার পাঁচ মাস পরে একটা মামলা হয়। হ্যাঁ, আমার বিরুদ্ধে ওই মামলাটা দে নারী ও শিশু নির্যাতন পটুয়াখালী জজ কোর্টে।
তো সেটার তো যথেষ্ট আলামত তো দেখাইতে হবে, মামলা শুরু করলেই তো হইল না।
মামলাটা এরকমই লেখছে যে আমার স্বামী স্বর্ণের ব্যবসার জন্য আমার বাবার কাছে ২ লক্ষ টাকা চাইছে,
সাজানো নাটক।
হ্যাঁ, সেই টাকা দেওয়ার জন্য সে আমার স্ত্রী আমাকে তার বাবার বাড়িতে নিয়ে যায়। বাবার বাড়িতে ভাইয়া টাকা না দেওয়ার শর্তে আমি এবং আমার মাকে বোনকে আমি নাকি শ্বশুর বাড়ি নিয়ে আসছি, ওই টাকা দেবে ২ লাখ টাকা দেবে খয়রাত আমারে, এটা আর কি মানে লেখছে। পরে টাকা না দেওয়ার কারণে আমি এবং আমার মা বোন মিলে তাকে মারছি ওই বাড়িতে। সে জরুরি বিভাগে মানে সরকারি হাসপাতাল কাগজ লয়ে তারপর সে একটা মামলা করছে, সে মামলা বিচার চায়, মানে সে স্বামীর ঘর করতে ইচ্ছুক। নালিশটার ভিতরে এরকমও লেখছে যে কম্পিউটার দ্বারা যে আমার স্বামী আমাকে সৎ উদ্দেশ্যে স্টুডিওতে নিয়ে ছবি করে তারপর সেই ছবি থেকে কম্পিউটার প্রযুক্তি দ্বারা আমি নাকি এগুলা করছি, এবং টাকা যদি ২ লক্ষ টাকা যদি তারা আমাকে না দেয় তাহলে আমি নাকি এটা ইন্টারনেটে ছাড়ার হুমকি দিচ্ছি।
আচ্ছা, প্রথমত হচ্ছে ব্যবসার জন্য টাকা চাচ্ছেন, এটা একটা ইস্যু, এবং আর একটা ইস্যু সে ক্রিয়েট করলো যে আপনি তাকে স্টুডিওতে গিয়ে ছবি তুলেছেন, সেই ছবি দিয়ে আপনি ভিডিও বানিয়েছেন। তো মানে পুরো সাইবার ক্রাইম আপনার এগেনস্টে, আপনি ভয়াবহ ঝামেলার মুখে আছেন। আচ্ছা ঠিক আছে, এইগুলো শুনলেন, কিন্তু আপনি কখন জানলেন যে আপনার ওই খালাতো ভাই হচ্ছে গল্পের চরিত্র?
হ্যাঁ বলছি, ওই ভিডিওটা আমি সবার কাছেই বললাম, যারা শুনুন বা দেখুন, যদি এটা যদি কোনো বানানো ভিডিও হয় বা এটা যদি কোনো চালাকি ভিডিও হয়, এই যে আইন প্রশাসন যারাই আছেন না কেন বাংলাদেশে, আমি সবার কাছেই দিলাম, যদি এটা যদি কোনো বানানো হয় বা আমার ভিতরে যদি কোনো দোষারোপ থাকে তাহলে আমার যা শাস্তি হবে তা আমি মাথা পেতে নেব। যদি এবিসি রেডিও অনেকেই শোনেন, লাখ লাখ শ্রোতা শোনেন, তার ভিতরে কিছু আইনের লোকও আছে, এই জিনিসটা দেখুক তারা, এটা যদি আমার যদি বানানো হয় আইন যে সাজা দিবে আমি মাথা পেতে নেব।
ওকে, হ্যাঁ, তারপরে আসেন।
তারপর এরকম মামলা দিল আমার মা বোন তন আমি। তো যখন পুলিশ আসছে ওই দিন আমি বাড়িতে ছিলাম, বাবা অসুস্থ ছিলেন, পরে বাড়িতে গেছি। তখন আমি কোলায় মাছ কোপাই দিয়ে গেছি আমাদের বরিশাল বাসা, তখন মা বোনকে ধরে নিয়ে গেছে পুলিশে,
পুলিশ ধরে নিয়ে গেছে।
হ্যাঁ, কিন্তু আমি বাড়িতে ছিলাম।
আচ্ছা, মানে আপনার বাড়ি থেকে মা আর বোনকে ধরে নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখানে একটা বিরতি আমরা নিচ্ছি, এরপরে লাস্ট পার্ট নিয়ে আমরা ফিরবো, মানে আর একবার আমরা এরপরে ফিরছি, সেখানে আমরা জানতে পারবো যে ওর এখন কি অবস্থা। এই যে এতদূর আগাচ্ছে, ওর এগেনস্টে কেস হয়েছে যেটা ও করে নাই, মানে কৃষ্ণ কেসটা করে নাই, নর্মালি মিউচুয়াল করার চেষ্টা করছে। এখন ও হয়তো বলছে যে আমি সবাইকে ভিডিওটা দেখাবো, সবাইকে জানাবো। এখন হয়তো পরিস্থিতির মুখোমুখি এমন হয়েছে যাতে করে এটা বলতে বাধ্য হচ্ছে, কিন্তু মিউচুয়াল কিন্তু করতে চেয়েছিল। যাই হোক, ও অপরপক্ষ থেকে সেটা চায়নি বা অন্যভাবে সেটা প্রেশারাইজ করা হচ্ছিল কৃষ্ণকে। এদিকে ওর সিনেমায় আমরা যেমন দেখি যে নায়ককে পাচ্ছে না, নায়কের মা ভাইকে নিয়ে আটকে রাখা হচ্ছে, অনেক সিনেমাতে দেখা যায়, সেই ব্যাপারটা ওর সাথে ঘটছে। ঘটনাটা সিনেম্যাটিক, এরকম ঘটনা লাইফে ঘটে ঠিক আছে, কিন্তু সিনেমার ঘটনা তো লাইফ থেকেই নেওয়া। তারপরে আমি সিমিলারিটি সিমিলার না করে পারলাম না যে সিনেম্যাটিক ব্যাপারটা। এই সিনেমাটার বা এই ঘটনাটার লাস্টে কি ঘটে সেটা জানতে আর কিছুক্ষণ সাথে থাকুন আপনারা। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে এবং শুনছেন এবিসি রেডিও 89.2 FM। কোথাও যাবেন না আশা করছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একবার, এবং শেষবারের মতো আজকের জন্য শেষবারের মতো স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর যে সেতু আছি এবং অবশ্যই আপনি এবিসি রেডিও 89.2 FM শুনছেন। আমরা কৃষ্ণর জীবনের গল্প শুনছি একেবারে শেষের দিকে, এখানে কি হবে আমরা এখন জানি না, জানতে পারবো কিন্তু কিছুটা আঁচ করতে পারছি যে ঘটনা এদিকে গেল, এটা না হয়ে এটা হয়ে গেল। জীবন কল্পনার চেয়েও বেশি কিছু এখানে কিছুটা সিমিলারিটি পাই গল্পটার সাথে, যেখানে ওর কেস করার কথা ছিল উল্টো সে তার এগেনস্টে কেস করা হলো। কৃষ্ণর যারা গল্পটা শুনছেন তারা তো জানেনি, আমি রিপিট করছি না, কৃষ্ণর কাছে যাচ্ছি। কিন্তু প্রিয় শ্রোতা, আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে আপনার গল্পটা বলতে চান এই অনুষ্ঠান, তাদের জন্য একটা ফোন নাম্বার আছে, সেখানে ফোন করুন 09613892892। আবার বলছি নম্বরটা 09613892892। সেখানে আপনি আপনার গল্পটা বলুন, তার পরবর্তী স্টেপ বা প্রসেস যেটা থাকে আমরা আপনার সাথে যোগাযোগ করব। এছাড়া ফেসবুকেও আপনি যোগাযোগ করতে পারেন, ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/setu.abcradio। এটা আরজে সেতু নামে আছে পেজটা, আপনি পেজটাতে লাইক দিন, আমার সাথে কানেক্টেড থাকুন এবং যে কোনো ধরনের যোগাযোগই আপনি আমার সাথে করতে পারবেন। ওকে, কৃষ্ণর কাছে যাই, যে কৃষ্ণকে না পেয়ে তার মা এবং বোনকে গ্রামের বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে গেল, তাই তো? আচ্ছা, তারপর কি হলো?
তারপর আমি এটা মাঠে বইয়ে শুনতে পারলাম যে আমার মা বোনকে ধরে নিয়ে গেল। পরে আমি এক মুসলমান বাড়িতে ছিলাম রাত্র, থাইকে পরদিন সকালে আমি ওই কাঠালিয়া থানা থেকে অন্য থানায় চলে যাই। পরে আমার মা বোনকে জামিনের ব্যবস্থা করায় দুঃস্বপ্নকের এই মামা, সে মামা আমাকে 10,000 টাকা দিচ্ছে এবং আমার বাড়িওয়ালায় আমাকে 10,000 টাকা দিল, 20,000 টাকা খরচ করে তাদেরকে আমি জামিন করাইলাম। তা আমার মা বোন এক সপ্তাহ জেল খাচ্ছে, তাদের জামিন করাইছি, করাই আমি ঢাকা আসছি। আচ্ছা, আমার দোকানে
ওনারা জেল খাটলো কেন?
যে আমার মা বোন মারছে তাদের বাড়িতে,
মানে কেস কি তাদের, তারাও ইনভলভ ছিল কেসে?
আমার মা কিন্তু 5-6 বছর আমার শ্বশুরবাড়ি কোনপুর দিয়ে যায় তাই চেনে না, আমার মা কখনো যায়নি আমার শ্বশুরবাড়ি। তো এরকম কেসটা লেগেছে তারা, যে ওই টাকার জন্য আমার মা এবং আমার বোন ওখানে উপস্থিত ছিলেন, আমি আমার বোন গলা টিপে ধরছি, আমার মা চুলের ই ধরছে, কে এবার লেখছে ওখানে পেপারে লেখা। তো তারপর আমি ঢাকা এসে এক মাস কাজ করি, করিয়া আমি যাই কোর্টে আত্মসমর্পণ করি।
আচ্ছা,
পটগালি কোর্টে যেদিন আত্মসমর্পণ করি ওই দিন আমাদের ওই যে ভিডিওটা আমরা পেয়েছি ওই ভিডিওটা কোর্টে আমরা পেশ করি। পেশ করার পরে জজ সাহেব ওইটা দেখেন, লাঞ্চের টাইমে দেখে আমাকে ওই দিন সে জামিন দেয়। ওই আজকে আবার ঢাকাইয়া কাজ বাজ করতে আছি, ওই মাসে দুই মাস দেড় মাস পরে পরে আজরা পরে এরকম চলতেই আছে আজরা।
আচ্ছা,
যাচ্ছি আসছি, মাস ছয়েক পরে আমাদের উকিল বললো কে তিনজনের খালাস করে দেবো না, অপরাধ তো সেরি করছে, এরকম কয়ে আরো 20,000 টাকা আমাদের উকিল নিয়ে নিল। তো যাই হোক, আমার মা বোন খালাস পাইল কিন্তু আমি আর পাইলাম না ওইটা থেকে, এখন ওই আজরাটা আমার চলতে আছে। তারপর আমি কাজ করতে আছি কাজ করতে আছি, হঠাৎ একদিন আমার দোকানে 3-4 জন পুলিশ আসলো এই কোরবানির মাসখানিক আগে।
আচ্ছা
আচ্ছা বললো যে আপনার নাম কি এই সেই, আমি সত্যি কথা বললাম। পরে বললো যে আপনার বউ কোথায়? আমি বললাম যে তার বাবার বাড়ি, তার সাথে আমার সাথে একটু সমস্যা আছে। পরে বলল কি আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনার থানায় যেতে হবে। তারা ওই দশমিনা তাদের উপজেলা কোর্টে মানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা কেস করছে, যৌতুক কেস। এই যৌতুক কেসের ভিতরে আবার লিখেছে যে আমাকে বিয়ার সময় 50,000 টাকা দিছে এবং 5 ভরি স্বর্ণ দিছে আমারে। কেন লাগছে? 2 লাখ টাকা চাইছি, এই হইলে তার মেয়েকে আমি নিমুন আল নিমুনা, এই জন্য তার মেয়েকে আমি ফালাই ছুঁয়েছি। সে আকতি মিনতি করছে আমার জন্য আসার জন্য, কিন্তু আমি তাকে আনতে আসিনি। এটা এই লাস্টের
মামলাটা উল্টো।
এখন আমার এখানে একটু কথা, শুধু মেয়েদের বেলায় এই যে এখানে যে নির্যাতন, কে হলো, মেয়ে হলো না ছেলে হলো
না, এগুলো তো আপনার গল্পের বেসিসে। এখন কৃষ্ণ আপনি যেটা বলবেন সেটা আমরা বিশ্বাস করব, শ্রোতারা সেটাই বিশ্বাস করবে।
এখানে এটুকুই আমি বলতে চাই যে শুধু নারী নির্যাতন কেস কামারি করলো সরকার, পুরুষ নির্যাতন এরকম কোন কি মামলা নাই? যেখানে আমার মামলা করা তাদের পূর্তি ছিল, কিন্তু আমি করতে পারি না, আমার বিবেকে বাধা দিচ্ছে, একটা মান সম্মানের প্রশ্ন।
এটা তো আপনার মানবিক বিবেচনা যে আপনার স্ত্রীকে আপনি চান না মানুষের কাছে ছোট করতে। আপনি যদি কোনো ব্যবস্থা চাইতেন আপনি সেটা সে মতো ব্যবস্থা নিতেন, কারণ আপনি কিন্তু কোন একটা খারাপ পরিস্থিতির শিকার আপনার স্ত্রীর দ্বারা। আপনার ভাষ্য মতে 1 বছর আপনি ভালো কাটাইছেন, বাকি 4 বছরই অশান্তিতে ছিলেন, 7 বছর আপনার বিবাহিত জীবন। আচ্ছা, এর মধ্যে ম্যাক্সিমাম গল্পটাই যেটা শুনলাম, আপনার স্ত্রী কিন্তু এর মধ্যে প্রধান। আপনার ছোটবেলা থেকে গল্পটা শুরু করলেও আপনার স্ত্রীর কারণে যা ঘটেছে আপনার জীবনে সেটাই আপনি এখানে বেসিক্যালি আজকে বলতে আসছেন। এখন এখানে কেন আপনি গল্পটা বলতে আসছেন, মানে আপনার চাহিদাটা কি, আপনি কি চান? এতগুলো মানুষ শুনছে।
আমি চাচ্ছি এটা যে আইনকে খুব আমি সম্মান করি, ভালো যারা আছেন আইনের লোক, তো আমি সবার কাছে এটাই চাই যে আমি গরিব মানুষ, আমি মাকে নিয়ে বর্তমানে এখন যে আমার মার মুখে আমি 2 বেলা ভাত দিব এরকম আমার কোনো পরিস্থিতি নাই। আমার যত জায়গা জমি যা ছিল, আগে তো এই বিয়া বুয়া দেওয়ার সময় বন্ধক থইতাম, আমার ডাইরেক্ট কলা থইছি, তারপরও এই মামলার সাথে আমি উঠতে পারতেছি।
আচ্ছা, মানে এখন মামলা চলছে তাই তো? কোনো ডিভোর্স টাইপের কিছু হয় না?
না না না, হ্যাঁ এখনো এই মামলা চলতে আছে, আজরার পরে আজরা। এই এই যে যৌতুক মামলাটা করছে তাতে যে লোকটা আমার পিছনে দৌড়াইছে তার নামে ওই ফিরে আসামি দিছে, এবং আমার মা বোন আবারও আছে। হ্যাঁ, তো আমার বাড়ি থেকে 10 মিনিট যেতে হলে সকাল আজান দিয়ে তখন রওনা দিতে হয়। হুন্ডায় মনে করেন আপডাউন 3,000 টাকা শুধু পথ খরচ যায়,
আচ্ছা,
এবং আজিরা, তাতে কত টাকার প্রয়োজন, আর আমি কয় টাকা ইনকাম করি? এখন আমার বাকি জীবন কি আজিরা দিতে দিতেই যাবে?
আচ্ছা, এখন আপনি কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না, আইনকে কেন বোঝাচ্ছেন না? যে
আমি সেটাই চাচ্ছি, আইনের যত ভালো লোক আছে তাদের কাছে আমি মানে
সেটা হয়তো অনুষ্ঠানের মধ্যে দিয়ে করলেন, কিন্তু এতদিন কেন আপনি কোনো ব্যবস্থা নেননি?
না, বোঝাবার চেষ্টা করি তো, আইন তো এটা উকিলেরাই তো কথা বলে, আসামিরা তো কথা বলতে পারে না, উকিলেরা যা বলে ওইটাই। এই যে যৌতুক কেসটায় কিন্তু আমি 2 মাস জেল খাটছি ঢাকা কেরানীগঞ্জ।
আচ্ছা,
কত যে কষ্ট আসামিদের, আমদানি আছে, রপ্তানি আছে, কেনা বেচা হয়, গরু বলে গরু ডাইরেক্ট।
আচ্ছা,
আমরা মানুষ জেলখানায় গেল, ওই যে গরু ওই আমদানিতে নিয়ে রাখে, ফলিকা দিয়ে রাখে, একজনের পিছনের মধ্যে আরেকজনের লাথি মেরে রাখে,
আচ্ছা,
সোজা করে রেখে তারপর গিয়ে ওখানে রাখে, পরদিন কিনে নিয়ে যায়। এর ভিতরে আবার কয়াদি আছে না, পুরান কয়াদি, তারা কিনে নিয়ে যায়। মনে করেন আমাকে নিয়ে গেছে 2,000 টাকা 3,000 টাকা সপ্তাহে দিতে হবে।
আচ্ছা,
না দিতে পারলে মনে করেন লাইতেবে উঠতেবে,
মানে কয়েদি আপনাকে নিয়ে যাবে?
হ্যাঁ,
কয়েদি নিয়ে কি করবে? তার
কয়েদি কিনে নেবে, আমদানি আমদানিতে আবার রাইটার মাইটার আছে না, ম্যাট আছে না, ওদের কাছ থেকে কিনে নিয়ে যাবে।
আচ্ছা,
নিয়ে 5টা যদি লোক রাখতে পারে, 1 সপ্তাহে 2,000 টাকা হয়, তো এই 10,000 টাকা ওরা নাহলে 2,000 টাকা খরচা করবো আসামিদের পক্ষে খাওয়ার জন্য, আর তা তো ব্যবসা, এটা একটা ব্যবসা সাফল্য। কিন্তু এটা কিন্তু আইনের যারা আছেন সবাই কিন্তু জানে যে এরকম হয়, কিন্তু তারপরে তারা তো কিছু করবো
না, আইনের মধ্যে চলছে সব ক্ষেত্রে, হয়তো কিছুটা নিয়ম অনিয়ম ঘটে, তো এই ব্যাপারটাও আমরা অনুষ্ঠানের মধ্যে, এটা আমাদের হেডেক অবশ্যই, এক সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা চাই যে সবাই যেন সুবিচার পান। কিন্তু ওইদিকে আমরা না গিয়ে আমি আপনার কেসটা নিয়ে বেশি বলতে চাই, যে আপনি কি চেষ্টা করেছেন বোঝানোর জন্য আইনকে যে আমরা কেসটা এরকম ছিল উল্টে আমার উপর চলে আসছে, মানে আপনি সুবিচার পান না?
এখন ওই যে আমি যেদিন একটু পিছনে যাই, যে ওই কোর্টে যেদিন হাজিরা দিলাম, ওই প্রথম দিন ভিডিও দিলাম, ওই দিন জজে ওইটা দেখে আমাকে জামিন দিল। কথাবার্তা হয়েছে জজে, তারা উকিল ধরে, 12-14 জন উকিল ধরে, বলে ওর দোষ কম্পিউটারে করছে, এই সে কোর্টে এরকম হয়েছে, আর জজ বলছে যে এটা কম্পিউটার তৈরি না, এটা আমার নিজের চোখে দেখেছি। তো ওই লাস্টে জজ বলছিল যে এটা আপনারা মীমাংসার ভিতরে যান, হ্যাঁ, কিন্তু মীমাংসার ভিতরে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু তারা আগাইতে আছে না। আর লাস্টে মনে করেন আমার নামে একটা যৌতুক কেস দিয়ে থুইছে, এইটাই আমি একেবারে নিঃসঙ্গ হয়ে গেছি।
এখন আপনি চান একটা সুবিচার, তাই তো?
হ্যাঁ, সুবিচার চান।
আচ্ছা, আমরা এখানে যেটা বলবো, আমি যেটা বলতে চাই যে ও সবকিছুই হারাইছে, ওর জীবনের গল্পটা আমরা শুনলাম, সিনেমেটিক একটা জীবনের গল্প, শুরু থেকেই যেরকম থাকে আর কি সেরকমই জীবনটা চললো। মূল ঝামেলা বা কষ্ট শুরু হলো বিয়ে করার পর। মানে আমরা জানি যে বিয়ে করলে, অনেকেই বলে বিয়ে করে ফেলো তাহলে জীবনটা টার্ন ওভার করবে, এরকম অনেকের জীবনে হয়েছে এবং কৃষ্ণর জীবনেও তাই সেরকম একটা লাইফটা টার্ন নিয়েছে। একটা কোন দিকে নিয়েছে সেটা তো শুনলেনি আপনারা। এখন কৃষ্ণর আবেদন হচ্ছে যে, কৃষ্ণ বলতে চায় যে সমস্ত কিছুই গেল, পুরো পরিবার সহ এখনো কেস টানছে গত ২ বছর ধরে, সেটা থেকে নিষ্কৃতির কোনো উপায় নাই। কিন্তু আসলে তো ও চেয়েছিল একটা সুন্দর একটা বোঝাপড়া, যাতে ফ্যামিলি আবার মিলে যায়, ও তার স্ত্রীকে নিয়ে থাকতে পারে। কিন্তু ওই ফ্যামিলি সেটা চায়নি, উল্টো ওর এগেনস্টে মামলা টামলা করে ওর আজকে অবস্থা একেবারেই নাস্তানাবুদ। সেলুনের ব্যবসা রয়েছে, ওর সেলুনের কাজ করে, সেটা দিয়ে কত টানবে? মানে এভাবে চলতে চলতে, মানে একটা কথাও কিন্তু আছে প্রবাদ, যে কাউকে ক্ষতি করতে চাইলে, কাউকে নিঃশেষ করতে চাইলে তার বিরুদ্ধে একটা কেস তুমি ঠুকে দাও। এবং কৃষ্ণর ব্যাপারে কিন্তু সেটাই হয়েছে, কোনো ডিভোর্সও হয়নি এখন পর্যন্ত, ডিভোর্স হয়নি, তাই না?
ডিভোর্স এমনি কোর্ট মারফত হয়েছে, একদফা হয়েছে,
একদফা
তারা
ডিভোর্সটা অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা, এই অবস্থায় কৃষ্ণর কথা হচ্ছে যে সে এতটুকুই হেল্প চায় যে সে যে দোষী না, তার উপর থেকে মামলাটা যেন তুলে নেওয়া হয়। কারণ এই মামলাটা আনতে গিয়ে সে মানুষ কাজ করে হয়তো একটু ভালো থাকার জন্য, ইনকাম করে এই কারণেই, কিন্তু ও ইনকাম এখন করছে ওই কেসটাকে টানার জন্য। এটা কোনো জীবন না, ওদিকে মা আছে, বোন আছে, তারাও ক্রমাগত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এই সমস্ত কিছু থেকেই বের হয়ে যেন ও আসতে পারে, সেরকম একটা আবেদনই করছে সবার কাছে। আমি জানি না এটা কিভাবে সম্ভব হবে, যদি কোনোভাবে কোথেকে কি হয়ে যায়, হু ক্যান সে। সো আজকের অনুষ্ঠানের যে গল্পটা আমরা শুনলাম, কৃষ্ণর জীবনের গল্প, এখানে শেষ করছি। কৃষ্ণ, এই গল্পটা কিছু বলতে চান? বলেন।
লাস্টে আর একটা ভিডিও পাইলাম, 9 মিনিট 23 সেকেন্ড, আর ফার্স্ট টাইম যেটা পেয়েছিলাম 5 মিনিট 56 সেকেন্ড। তো 5 মিনিট 56 সেকেন্ডে যেটা পাইছি ওটা আমরা ছেলেটাকে চিনতে পারিনি, কিন্তু লাস্টে যেটা 9 মিনিট 23 সেকেন্ড পেয়েছি সেটার ভিতরে ওই ছেলের ছবি একদম ক্লিয়ার, এবং আমার স্ত্রীর ছবি HD, ছোট মোবাইলে কোনো ই হয় না। এবং ওইটা পাওয়ার পরে যতদের রেকর্ড ছিল সেই রেকর্ডগুলো আমি প্রতিটা শুনছি, প্রায় 150 রেকর্ড শোনার পরে সেই রেকর্ড থেকে একটা রেকর্ড বের হয়ে আসছে। যেমন আমার স্ত্রী এবং ওই অমল দুজনে কথা বলছে, সেই কথার ভিতরে একটা কথা বের হয়ে আসছে যে তুমি তো সত্যি, এখন তোমার ঝামেলা লইয়ে তুমি এরাও, আমার ঝামেলা লইয়ে আমি এরাই, আমি মেয়ে মানুষ, আমারটা অনেক ব্যাপার, তোমারটা কোনো ব্যাপার না, এই একটা কথা আছে। আর একটা কথা আছে, আমার খালতো ভাই বলছে যে যদি আমার নাম পড়ে তাহলে আমি কৃষ্ণরে খাইছি তোমারে খাইছি। তখন আমার স্ত্রী বলছিল যে আমার আর কি খাবা, খাওয়া তো শেষ।
আচ্ছা,
তো এই রেকর্ডটা যদি কেউ শুনতে চায় আমি শুনাইতে পারি।
আচ্ছা, ঠিক আছে, সেই অবস্থাও আছে। এবং আসল ব্যাপার হচ্ছে যে কৃষ্ণর খালাতো ভাই হচ্ছে ওই ভিডিওর দুটো ক্যারেক্টারের একটা ক্যারেক্টার। যাই হোক, ও প্রতারিত হচ্ছে স্ত্রীর কাছ থেকে, নিজের খালাতো ভাইয়ের কাছ থেকে, প্রতারণার জীবন পার করছে। এবং প্রতারণা তো পরের কথা, যে কেসটার মধ্যে সে ফেঁসে আছে এটা থেকে সে মুক্তি চায়। আমরা কামনা করছি যেন কৃষ্ণ কোনো না কোনো ভাবে এটা থেকে বের হয়ে আসে। এই শুভকামনা দিয়ে আজকের মতো আমরা শেষ করছি ক্লোজ দ্য প্রেজেন্স হ্যালো 8920। আগামী বুধবারে আরও একটা জীবনের গল্প নিয়ে আমরা হাজির হব ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
দেখিতে দেখিতে অমনি এবার কোথা যায়, আমি দেখিলাম সংসার ভোজবাদী প্রকার।
কারোর নাই হয়, আমি দেখিলাম এ সংসার ভোজবাজির প্রকার। দেখিতে দেখিতে অমনি কেবা কোথা যায়, আমি দেখিলাম এ সংসার ভোজবাজির প্রকার। পাগল হয় রে লালন যথাই বুঝতে চাই, আমি দেখিলাম সংসার ভোজবাজির প্রকার। দেখিতে দেখিতে অমনি যেবা কোথা যায়, আমি দেখিলাম সংসার ভোজবাজির প্রকার। নিচে এ ঘর বাড়ি পিছে টাকা করি,
হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার,
এক্সক্লুসিভলি অন ফিউশন বিডি.com.